This track was downloaded from FusionBD.com.
FM 89.2.
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজি কিবরিয়া এই মুহূর্তে আপনার সঙ্গে রয়েছি এবং আপনি শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। এক একটি জীবনের গল্প, এক একটি উপাখ্যান, এক একটি জীবনের গল্প আমাদের জন্য অনেক বড় একটা শিক্ষণীয় এবং একই সাথে বিভিন্ন রকমের অনুভূতি। আমাদের হ্যালো 8920 একটি সিলেবাসবিহীন অনুষ্ঠান, কারণ প্রত্যেকটি জীবনের চেয়ে স্বতন্ত্র, আলাদা। প্রত্যেকের এক্সপেরিয়েন্স, প্রত্যেকের ভালো লাগা, মন্দ লাগা এবং সবকিছু মিলিয়ে যে জীবনটা, সেই জীবনে সাফল্য ব্যর্থতায় ভরা থাকে। আমরা যদি বলি এটাকে সাফল্য, কিংবা ওটাকে ব্যর্থতা, এটাকে কষ্ট, এটাকে বেদনা, এটাকে আনন্দ, সেটা টেস্ট সবাই পায়। কিন্তু কি নিয়ে কষ্ট পাচ্ছে, কি নিয়ে বেদনা হচ্ছে, কি নিয়ে সাফল্য আসছে, সেই জায়গাগুলো প্রত্যেকটা মানুষের জীবনের জায়গাতে কেন না কেন জানি ভিন্ন হয়ে যায়, তার নিজের মতো হয়ে যায়। সেই অর্থে প্রত্যেকটি জীবনের গল্পই আমাদের আলাদা এবং আমরা যেহেতু জীবনের গল্প নিয়ে কাজ করি, সুতরাং আমাদের অনুষ্ঠানটি সিলেবাসবিহীন অনুষ্ঠান। আমরা বলতে পারি না যে এটা একটা ভালোবাসার গল্প নিয়ে, কিংবা এটা একটা সাফল্যের গল্প নিয়ে, কিংবা এটা একটা ব্যর্থতার গল্প নিয়ে শুধুমাত্র অনুষ্ঠান। এটা যে কোনো ধরনের জীবনের গল্পের অনুষ্ঠান, সেই জীবনের গল্পে যদি কিছু পাওয়ার থাকে আমাদের, সেখানে যদি কিছু অনুভূতি থাকে। আমরা আপনাদেরকে একটা বিশাল প্ল্যাটফর্ম দিয়েছি, ঘন্টা আড়াইয়ের মতো সময়, এবং এখানে এসে আপনি মন খুলে আপনার মনের কথাগুলো বলতে পারেন। আমরা বিশ্বাস করি অসংখ্য অসংখ্য মানুষ আছেন যাদের জীবনে এমন সব ঘটনা ঘটে গেছে যা আমাদের জন্য শিক্ষণীয় হতে পারে এবং যা আমাদের জন্য অনেক অনেক বেশি পরিমাণে চমকপ্রদ হতে পারে, অনুপ্রেরণার হতে পারে, কষ্টের হতে পারে, আমাদের মনের বিভিন্ন বর্ণিল অনুভূতিকে সেগুলোকে স্পর্শ করতে পারে। আজকে আমার সঙ্গে যিনি রয়েছেন তার সম্পর্কে আমরা পরিচিত হব, তবে তার আগে বলতে চাই হ্যালো 8920 তে এসে যদি আপনি আপনার জীবনের গল্প বলতে চান, সেক্ষেত্রে আমাদেরকে বরাবরের মতোই ফোন করবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 9115668। আমি আবারও বলি 9115668। এছাড়া আপনি ফোন করতে পারেন 0963892892 এই নম্বরে। আমি আবারও বলছি 0963892892 এই নম্বরে। ফোন করার পরে অবশ্যই যেটা করবেন, এক চাপবেন এবং এক চাপার পরে আপনাকে ফোন থেকে যে নির্দেশনা দেওয়া হবে সেই অনুসারে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। ফেসবুকে চলে আসুন, আমাদের ফেসবুক, প্রায় 11 লাখের মতো কমিউনিটি মেম্বার রয়েছে ওখানে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফাইন, আপনার নামটা একটু বলবেন?
মোহাম্মদ শাহিদ হোসেন।
শাহিদ হোসেন, ডাক নাম কি?
সানি
নামে ডাকে। আমরা হ্যালো 8920 তে সাধারণত একটা প্যাটার্ন মেইনটেইন করি। আজকে যেভাবে জীবনের গল্পটা এখানে প্রচারিত হবে, সেই জীবনের গল্পের কোন একটা পার্টে গিয়ে হয়তো আপনাকে অনেকে চিনলেও চিনে ফেলতে পারে এবং চিনবে, ইনফ্যাক্ট চিনবে, কিন্তু আমরা আপনাকে অচেনা হিসেবে এখানে উপস্থাপন করছি। এবং ঠিক যেভাবে প্রত্যেকটা মানুষ এসে তার জীবনের গল্প এখানে বলে, আমরা প্রত্যেকটা মানুষকেই সমান দরে মাপতে চাই, সেভাবে আপনিও শুরু করুন শৈশব থেকে। আগে বলুন আপনি বেসিক কিছু জিনিস, যেমন আপনি কোথায় বড় হয়েছেন, বর্তমানে এইজ কত, কোথায় পড়াশোনা করছেন, এগুলো।
আমার হোম ডিস্ট্রিক্ট দিনাজপুর।
দিনাজপুর,
আমি দিনাজপুরেই বড় হয়েছি, পড়াশোনাও ওখানেই করেছি।
এইজ সানি দিনাজপুরে বড় হয়েছে এবং দিনাজপুরেই পড়াশোনা করেছে। আপনি বর্তমানে থাকছেন কোথায়?
উত্তরায়।
উত্তরাতে থাকছেন। সানির জীবনের গল্প আজকে আমরা এখানে উপস্থাপন করছি এবং 25 এইজ যাদের, তাদের জন্য আজকের এই জীবনের গল্পটি অনেক অনেক বেশি অনুপ্রেরণার এবং অনুকরণীয় হবে। ওকে, শুরু করুন, কোথা থেকে শুরু করবেন? একদম শৈশব থেকে শুরু করি।
আমার শৈশব কেটেছে দিনাজপুরেই। আমি লেখাপড়া করেছি সেন্ট জেমস হাই স্কুলে। অবশ্যই একটু বড় হয়েই আমি স্কুলে ভর্তি হয়েছি। আমার যখন 6 বছর বয়স তখন আমি ভর্তি হয়েছি।
অনেকেই হয় অবশ্যই, এখনকার সিস্টেমে 6-7 বছর হয়ে যায়।
আমাদের বাসা ওই দিনাজপুরে পুলহাট।
কয় ভাই বোন ছিলেন আপনারা?
আমরা এক ভাই দুই বোন।
দুই বোন। বাবা কি করত?
ব্যবসা করত ওই সময়, এখনো।
আচ্ছা আচ্ছা।
তো যখন আমি এটা মানে স্কুলে যখন ভর্তি হলাম, তো আমি আসলে খুব একটা যে খারাপ স্টুডেন্ট তা ছিলাম না, খুব ভালো একটা স্টুডেন্টই ছিলাম আমি। তো আমি শুরু করি আমার লাইফটা আসলে ক্লাস 6 থেকে।
জি
হ্যাঁ। ক্লাস 6 এ যেটা হলো যে আমার শারীরিক অসুস্থতার কারণে একবার ড্রপ দিতে হয়েছে আমাকে।
কি সমস্যা হয়েছিল?
আমার টিউমার হয়েছিল একটা।
আচ্ছা আচ্ছা।
তো পরে আমি আবারও ক্লাস 6 এ ভর্তি হলাম পরের বছর, তখন থেকে আবার লেখাপড়া শুরু করলাম, এক বছর আবার ড্রপ গেল আমার লাইফের। পরে এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আমার লাইফে বন্ধু বান্ধব বলতে সেরকম কিছুই ছিল না। আমার বন্ধু বলতে ছিল হচ্ছে বয়স্ক মানুষরা আর হচ্ছে সব ছোট বাচ্চারা। আমি মানে এদের সাথেই চলাফেরা করতাম, কথা বলতাম, আড্ডা দিতাম।
কেন মানে বয়স্ক মানুষদের সাথে কেন?
আমার ভালো লাগতো, আসলে বন্ধু বান্ধব যে কথা গিয়ে যে একসঙ্গে ওই সময় গিয়ে আড্ডা দিব, এই জিনিসটা আমার ছিল না বা আমার মধ্যে কাজ করিনি ওই সময়। আমি আড্ডা দিতাম যে দেখা গেলো আমার এলাকার কয়েকজন ছিল বৃদ্ধ যারা ছিল তাদের সাথে গিয়ে আড্ডা দিতাম, সারাদিন দেখা গেলো যে আমি যখনই সময় পাই ওখানে গিয়ে দাদা গল্প বলেন এইরকম আড্ডা দিতাম, বাচ্চা কাচ্চারা ছিল এরকম। যাই হোক, ক্লাস এইটে আমি যখন উঠি, ক্লাস এইটে সেম আরেকটা প্রবলেম হলো, ওখানেও দেখি শারীরিক আরেকটা প্রবলেমের কারণে আমি ক্লাস এইটেও মিডটার্ম, যেটা মিডটার্মটা দিতে পারলাম না। মিডটার্মটা দিতে না পারার কারণে আমার যেটা হলো যে মানে মার্কস, আমাদের স্কুলের সিস্টেম ছিল তিনটা পরীক্ষা মিলে টোটাল তুলতে হবে এরকম যে এক একটা পরীক্ষায় 50 উপরে তুলতে হবে।
হ্যাঁ,
তাহলেই গিয়ে আমি ক্লাস এইট এর পরে গিয়ে ক্লাস নাইনে
উঠতে পারবো।
হ্যাঁ, নাইনে উঠে ওই ইয়ে পাবো আর কি, সায়েন্স পাবো।
ও আচ্ছা,
হ্যাঁ,
মানে একটা নির্দিষ্ট মার্কস লাগে।
হ্যাঁ হ্যাঁ, তো আমার যেটা হয়েছে আমি একটা সাবজেক্টে 50 নিচে মার্কস পেয়েছি, যার কারণে 3 মার্ক কম, মানে 47 পেয়েছি। সো আমাকে পরে স্যার বলছে যে সায়েন্স দিবে না। অনেক চেষ্টা করলাম সায়েন্স নেওয়ার জন্য, আব্বু গেল, আরো বেশ কয়েকজন লোক গেল ওখানে, স্যারের সাথে কথা বললো, বাট স্যার বলো যে না, সায়েন্স দেওয়া সম্ভব না
এই 3 মার্কসের জন্য।
হ্যাঁ,
ওকে।
তো অন্যান্য কারণ,
এমনিতে আপনার আগ্রহ ছিল সায়েন্স নিয়ে পড়াশোনার, রাইট?
জি জি,
ওকে।
হ্যাঁ, পরে আমি করলাম যে 3 মাস ক্লাস করলাম, আর্টসে ক্লাস করলাম 3 মাস। 3 মাস ক্লাস করার পরে আমার মোটেও ভালো লাগছে না, কারণ আমার ইচ্ছাই ছিল আমি সায়েন্সে পড়বো। হ্যাঁ, সায়েন্সের একজন স্টুডেন্ট হিসেবে নিজেকে ওইভাবে করেই আমি স্বপ্ন দেখছি। তো পরে যেটা হলো, আমি আব্বুকে বললাম আর আমি পড়ব না, আর্টসে পড়ব না। তো বাসায় যেটা বললো যে ঠিক আছে, আমি বললাম বাসায় যে অন্য স্কুলে তাহলে আমি যাব। তো অন্য আরেকটা স্কুলে ভর্তি হলাম। তো ওখানকার যে এনভায়রনমেন্ট, এটা আমার কাছে খুব একটা ভালো লাগলো না। পরে আমি ওখান থেকেও ড্রপ দিলাম।
আচ্ছা,
ওখান থেকে আমি চলে গেলাম আরেকটা স্কুলে, দিনাজপুর হাই স্কুল। ওখানে গিয়ে আমি ক্লাস নাইনে ভর্তি হলাম। এর মাঝে আরেকটা ঘটনা আছে যে আমার এই সবের মধ্যেও আরেকটা বিষয় চলে আসছিল, যে আমার একটা ইনভেনশনের বিষয় চলে আসছে এখানে। এটা আমি অনেক আগের কথাই বলছি যে ইয়ে হয়েছে, ওই যে আমাদের বাসায় ইলেকট্রিসিটি লাইনটা কেটে দিয়েছিল পিডিবি থেকে
এই সময়টাতে। এটা,
হ্যাঁ হ্যাঁ,
ওকে।
কেটে দেওয়ার পর কারণে যেটা হয়েছে যে বাসায় বেশ কয়েক মাস ইলেকট্রিসিটি নেই। সো আমি এখন হঠাৎ যে কোনো একটা ঘটনাক্রমে আমার মনে হলো যে আমি তো আমার বাসার ইলেকট্রিসিটি যেটা, এটা তো অল্টারনেটিভ কোন সোর্স এর মাধ্যমে চেঞ্জ করতে পারি। মানে
এটা নিজে থেকেই মনে হয়েছে, মানে এটা কি আপনার নিজে থেকেই মনে হলো, নাকি এই ধরনের কাজকর্ম আপনি করতেন? থাকে না যে ছোটবেলায় একসময় দেখা গেল যে আমি রেডিওটা খুলে ঠুলে ফেললাম, খুলে টুকটাক, ছেলেমেয়েদের যেটা হয় যে একটা প্রচুর জানার একটা আগ্রহ থাকে, সেইসব জিনিসপত্র করতেন, নাকি ইলেকট্রিসিটির ঘটনা ঘটার পরে আপনার মধ্যে এই ধরনের?
এটা আসলে ছোট থেকে আমি এইগুলো নিয়ে অনেক কাজ করেছি। আমি ছোট থেকে দেখা গেল যে আব্বু খেলনা এনে দিয়েছে, খেলনা ভেঙে ফেলছি, খুলেই মানে 2-3 দিন পরে খেলনা খুলে, মানে এর মধ্যে ভিতরে কি আছে এটা কি আমার দেখতে হবে, এরকম করতাম।
ওকে,
এর মধ্যে যখন ইলেকট্রিসিটিটা কেটে দিল, তো আমার এক ফ্রেন্ডের একদিন এরকম হলো যে আমার এক ফ্রেন্ডের বাসায় গেলাম, ওখানে একটা সিনেমা দেখলাম, ওখানে ওই সিনেমা থেকে একটা চার্ম পেলাম আমি নিজেই। ওখানে ইলেকট্রিসিটির একটা ডেভেলপার একটা সিন দেখায়।
এটা কি ক্লাস নাইনে থাকা অবস্থাতে?
হ্যাঁ।
ওকে,
তো যখন এটা আমার এই মাথায় আসলো যে না, আমার বাসায় যে ইলেকট্রিসিটি যেটা নেই, এটা তো আমিও সলিউশন করতে পারি অল্টারনেটিভ কোন সোর্স এর মাধ্যমে। তো এটা নিয়ে আমি তো ওই সময় থেকে একটা কাজ শুরু করি।
আপনি সিনেমার কথা বলছিলেন, সিনেমার মানে কি সিনেমা দেখেছিলেন আপনি সেখানে?
এটা দেখেছিলাম স্বদেশ,
স্বদেশ ছবিটা শাহরুখ খানের।
হ্যাঁ
হ্যাঁ, ওকে। হ্যাঁ হ্যাঁ, দেখার পর ওখানে একটা
হাইড্রো পাওয়ার প্ল্যান্ট দেখায়, পাহাড়ের ঝর্ণাকে
ব্যবহার করে সেখানে ইলেকট্রিসিটি নিয়ে আসে।
এটা দেখার পরে আমি তো নিজেই আনন্দে
ইন্সপায়ার হয়ে যান।
হ্যাঁ, এবং আমি মনে করলাম যে না, আমারও তো ইলেকট্রিসিটি যেহেতু প্রবলেম আছে, সো আমি এটা নিয়ে কিছু একটা করতে পারি, আমার বাসায় ইলেকট্রিসিটিটা আমি সলভ করতে পারি যে প্রবলেমটা আছে। সো ওই সময় থেকে একটা কাজ শুরু করা।
আপনি কি সায়েন্স পেয়েছিলেন এর মাঝখানে? আপনাকে যে স্কুলে গিয়ে ভর্তি হলেন ওখানে কি আপনি সায়েন্স পেয়েছেন?
ওই
সায়েন্স দিল আপনাকে?
হ্যাঁ। এইখানে দুইটা ঘটনা ঘটেছে এট এ টাইম। এক হলো আমার বাসার ইলেকট্রিসিটি কেটে দিয়েছে, আরেকটা বিষয় হলো যে আমি যখন একটা স্কুল চেঞ্জ করে আরেকটা স্কুলে গেলাম, ওখানকার পরিবেশ যেটা আমার কাছে একটু অন্যরকম মনে হলো,
অন্যরকম ইনভার্সেন্স।
হ্যাঁ, এটা হচ্ছে যে মানে আমি ছোট থেকেই প্রায় দীর্ঘ 8-9 স্টাডি করেছি হচ্ছে সেন্ট ফিলিপসের যে পরিবেশটা, আর আরেকটা অন্য একটা স্কুলে গিয়ে ম্যাচ করা, অ্যাডজাস্ট করা, এটা আমার জন্য ওই সময় খুবই টাফ ছিল।
ওকে,
হ্যাঁ। তো আমার যেটা হলো এট এ টাইম দুইটা ঘটনা ঘটলো, এক হচ্ছে আরেক স্কুলে গেলাম, আরেকটা হলো ইলেকট্রিসিটির প্রবলেমটা হলো। ওই সময় আমি আবার বই যখন পড়তে বসলাম, মানে ওই ক্লাস নাইনের যখন বই পড়লাম, বই পড়ার সময় যেটা হলো যে আমি একটা ওইখানে বাংলা বইয়ে একটা সাবজেক্ট ছিল, দুটা সাবজেক্ট, দুটা ইয়ে ছিল, সরি, দুটা গদ্যাংশ ছিল, একটা হচ্ছে বই পড়া আর একটা হচ্ছে জাগুক ভগিনী। এই দুটাতে প্রায় সেম একই কথা লেখা আছে যে পড়ালেখার মূল উদ্দেশ্যটা কি। পড়ালেখার মূল উদ্দেশ্য হচ্ছে জ্ঞান অর্জন করা,
রাইট?
হ্যাঁ, তো আমার মাথায় কাজ করলো যে আমি তো জ্ঞান অর্জন আমার দরকার। আমি মানে ছোট থেকে এরকম ইন্টেনশন ছিল আমার যে আমি জব করব না,
সবসময় এটা মাথায় ছিল,
হ্যাঁ আমি জব করব না, আমি নিজেই কিছু একটা করব। তো আমি এই দুটা বিষয় যখন মাথায় আসলো, আমি ওখান থেকেই যেটা হলো যে আমি চিন্তা করলাম এখন কয়েকটা জিনিস চলে আসছে। এক, ইলেকট্রিসিটি আমার এই সলিউশন করতে হবে মাথার মধ্যে, এটা একটা ভূত চেপে বসলো আমার যে আমার বাসার ইলেকট্রিসিটিটা নেই, তো আমাকেও, আমারও তো ছোট থেকেই একটা ইচ্ছা ছিল যে আমি কিছু একটা করব। সো ওইখান থেকে রিসার্চের কাজটা ওখান থেকে আমার কিন্তু শুরু হয়। হ্যাঁ, তো আমি অল্টারনেটিভ সোর্সের একটা সোর্স, যেটা হচ্ছে যে মানে অল্টারনেটিভ সোর্সের মাধ্যমে ইলেকট্রিসিটি প্রোডাকশন করার জন্য একটা রিসার্চ শুরু করি ওই সময়। এর মাঝে দেন এট এ টাইম যখন আমার একটা হচ্ছে প্রজেক্ট, আর একটা হচ্ছে স্কুল চেঞ্জ, একটা হচ্ছে স্কুলের যে স্কুলে নতুন স্কুলে যেটা যখন গেলাম ওখানকার একটা এনভায়রনমেন্ট, তারপরে সব মিলে আবার এট এ টাইম যেটা হয়েছে যে ওই যে বইয়ের বই পড়া আর জাগুক ভগিনী, এগুলো সব মিলে যেটা হলো মাথায় একটা কিছু না একটা কাজ করা শুরু করলো ওই সময়।
আচ্ছা,
হ্যাঁ, যে মানে কেমন যেন একটা কাজ করতেছিল ওই সময় সবকিছু মিলেই। আমার মাথায় ওই সময় আসলো যে আমি যেটা করলাম যে নতুন কিছু একটা করার চেষ্টা করি।
আচ্ছা,
হ্যাঁ, যেহেতু এই দিক থেকে ইয়ে হলো, ওই যে বই পড়ার ইয়েটা শুনলাম যে আমার তো সার্টিফিকেটের দরকার নেই, আমি জ্ঞান অর্জন করতে চাই। হ্যাঁ, তো আমি জ্ঞান অর্জনের জন্য যা যা করা দরকার হয় বিভিন্ন রকমের বই স্টাডি করা শুরু করলাম, ক্লাস নাইন টেনের বই বাদ দিয়ে। বাসায় কিন্তু আমার জানেই না যে আমি আসলে স্কুলে পড়ছি না বা এরকম, আমি কিন্তু স্কুল গ্যাপ অলরেডি দিয়ে ফেলছি। হ্যাঁ, আমি যেটা করতাম স্কুলে যাই, কোচিং এ যাই, বাসায় প্রাইভেট পড়ি, মানে এট এ টাইম দুইটাই করছি, ক্লাসরুমের বই পড়ছি,
আলাদা বইগুলো পড়ছেন, একাডেমিকও পড়ছেন।
হ্যাঁ হ্যাঁ, তো আমি যেমন দেখা গেল যে স্কুলে যাচ্ছি, আসলে আমি স্কুলে কিন্তু যাইনি। আমাদের ওখানে একটা নদী আছে যেটাকে বলে পুনর্ভবা নদী,
পুনর্ভবা। হ্যাঁ
হ্যাঁ, তো ওখানে গিয়ে আমি বসে থাকতাম সেই সকাল দশটা থেকে শুরু করে বিকাল চারটা পর্যন্ত, ওখানে এইসব বিষয় নিয়ে শুধু চিন্তা করতাম।
আচ্ছা আচ্ছা,
ক্লাস কিন্তু হচ্ছে, বাসায় জানে যে আমি স্কুলেই আছি, আসলে আমি স্কুলে ওই সময় যাইনি। হ্যাঁ, দীর্ঘ এইভাবেই আমি তখন শুরু করলাম কি আমার প্রজেক্টটা, যেটা আমি যেটা প্রজেক্ট করতে চাচ্ছি বা এই যে ইলেকট্রিসিটির যে বিষয়টা, এটা নিয়ে ওই সময় থেকে মানে চিন্তা করা শুরু করলাম। সেই ওই নদীর পাড়ে যেতাম, ওখানে গিয়ে চিন্তা করতাম। এট এ টাইম আমি যেটা করতাম যে কিছু লেখার চেষ্টা করতাম, গল্প লেখার চেষ্টা করতাম, মানে কিছু উপন্যাস টাইপের আর কি লেখার চেষ্টা করতাম। এক পর্যায়ে দুই বছর পরে,
দুই বছর আপনি নদীর ধারে বসেই কাটালেন?
হ্যাঁ, দুইটি বছর আমি স্কুলে যাই, স্কুলে গিয়ে দেখা হলো কখনো নদীর ধারে চলে যাই, কখনো আরো অনেক অনেক বিভিন্ন রকম জায়গায় যাই। হ্যাঁ, এরকম করে দুইটি বছর যখন পার হলো, প্রাইভেট তো পড়ছি, কোচিং তো পড়ছি, দুই বছর পরে যখন আমার এসএসসি পরীক্ষা হবে, এমন সময় বাসায় জানতে পারলো বিষয়টা। হ্যাঁ, জানতে পারার পর তো বাসায় তো সিচুয়েশন খুবই খারাপ। বাসায় আমি সেদিন বাসায় আছি, এসএসসি পরীক্ষা, তো ফর্ম ফিল আপ করতে হবে, এমন সময় আমি বাসায় বিকেল বেলা বাসায় আছি, তো আম্মু হঠাৎ করে এসে কিছু বলা নেই কারণে বকাবদ্ধ শুরু করলো আমাকে। কেন? আমি তো মানে নিজেই বুঝতে পারছিলাম না যে কেন আমাকে বকা শুরু করলো। তো আমাকে বললো যে চল আমার সাথে চল। গেলাম, কি কি হয়েছে? বলে চল, কোনো কিছু না বলে রিক্সায় তুললো, তুলে স্কুলে নিয়ে গেল। স্কুলে নিয়ে যাওয়ার পরে ওখানে আমাকে স্যারের কাছে, হেড স্যার যে, ওনার কাছে নিয়ে গেল, আমার নাম দিয়ে ওই রেজিস্টার খাতা ফর্ম ফিল আপ করবে, দেখতেছে যে ওখানে আমার গত দুই বছরের যে অ্যাটেন্ডেন্স যেটা নাই, এরকম কিছুই নেই।
ওকে,
তো পরবর্তীতে স্যার বলল যে এটা কেন, আমি তখন পুরো ঘটনা বললাম যে আসলে স্যার আমি স্কুল বাসা থেকে বের হয়েছি বাট স্কুলে আসিনি, স্কুলে না আসার কারণে এটা এরকম। আমি ওই সময় যখন বললাম এই জন্য, স্যার বলল যে তাহলে আর, আমি বলল যে এখন কি রেজিস্ট্রেশন কি করা যাবে কিনা, মানে ফর্ম ফিল আপ করা যাবে কিনা এসএসসির, স্যার বলল যে না ফর্ম ফিল আপ আর করা যাবে না, কারণ হচ্ছে যে পরীক্ষা অলরেডি হয়ে গেছে, টেস্ট যেটা ক্লাস টেন এর এসএসসি পরীক্ষা টেস্ট হয়ে গেছে, আর ফর্ম ফিল আপের সময় যেটা আছে আমরা তো অলরেডি কাগজ পাঠিয়ে দিয়েছি, সেইভাবেই ওই জিনিসগুলো নাকি মেনটেন হয়।
আচ্ছা,
বোর্ড থেকে, সো ফর্ম ফিল আপ আর হবে না। তা আম্মু আমাকে জিজ্ঞাসা, এর আগে জিজ্ঞাসা করলো আম্মু যে পরীক্ষা দিতে পারবি কিনা এখন যদি ফর্ম ফিল আপ করে, আমি পারবো। কিন্তু স্যার হেড স্যার বললো যে না সম্ভব না।
এই দুই বছর তো আপনি পাঠ্য বই পড়েননি, পড়েছেন কি?
পাঠ্য বই প্লাস পাঠ্য বই তো ওই যে প্রাইভেট যখন পড়তাম, কোচিং যখন পড়তাম ওই সময় বলা হয়েছে,
কিন্তু আপনি স্কুলে যেতেন না?
হ্যাঁ স্কুলে যেতাম।
কেন, আপনার মাথায় কি কাজ করতো স্কুলে না যাওয়ার পিছনে, লজিকটা কি ছিল?
আমার আসলে ভালো লাগতো না, আমার ওখানে ওই যে ক্লাসে গিয়ে পড়তে হবে, তারপর ওই যে সার্টিফিকেট নিব, আমার তো ওইটাই বললাম যে আমি সার্টিফিকেট চাচ্ছিলাম না, আমি চাচ্ছিলাম শুধু জ্ঞান অর্জন করব।
এই এই যে জীবনের একটা ব্যতিক্রমী চিন্তা ভাবনা, এটার পেছনে মূলত কারণটা কি ছিল? ওই দুটো গল্প পড়া, জাগো ভগিনী এবং আরেকটা কি যেন বলছিলেন,
বই পড়া,
বই পড়া, এই দুটো বিষয়ই কি, এই দুটো প্রবন্ধই কি কাজ করেছে?
সম্ভবত, সম্ভবত আমার কাছে যেটা মনে হয় যে এটাই।
মানে এটা কিন্তু একটা মারাত্মক সিদ্ধান্ত, সাধারণত লাখে একজন এই সিদ্ধান্ত নেয় কিনা আমার ঠিক জানা নেই। আপনি ভালো একটা সিদ্ধান্ত নিয়েছেন না খারাপ সিদ্ধান্ত নিয়েছেন সেটা মূল্যায়ন করা খুব কঠিন, কারণ তো একাডেমিক্যালি বাইরে গিয়ে এরকম একটা মানে যুগের হালের বাইরে গিয়ে রিয়েলি ডিফিকাল্ট, এবং আপনার একেবারে ভয় দেওয়ার কিছুই করেনি?
না, আমার আমার সেরকম কোনো কিছুই মনে হয়নি,
কারণ বাড়িতে প্যাদানি বলে একটা ব্যাপার ছিল, ওটা কি দেওয়া হতো? আমার
আমি ওগুলো কোনো কিছুই চিন্তা করিনি।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটা একটা ছোট্ট বিরতি নিতে চাই, আমরা আপনাদেরকে ইন্সপায়ার করছি না যেই পার্টে আমরা আছি জীবনের গল্পে সেই পার্টে, কিন্তু সামহাও ও কোনো না কোনো ভাবে একটা জায়গায় নিজেকে আজকে দাঁড় করিয়েছে, এবং সেটা আপনাদের আমরা সাধারণত এরকম গল্পে উপন্যাসে এবং বিখ্যাত মানুষদের জীবনের কাহিনীতে পড়ে থাকি, রবীন্দ্রনাথ স্কুলে যাননি, নিউটন নাকি ফেল করেছিলেন, টমাস আলভা এডিসন নাকি ডিমে তা দিতেন, এরকম বোকাও ছিলেন, তো এইসব মানুষগুলোই পরবর্তীতে অনেক অনেক বেশি জ্ঞানী হয়ে যান। তো আজকে এখানে যে আছে সে তাকে নিয়ে আপনারা কি বলবেন সেটা আপনারা আসলে পুরো গল্পটা শোনার পরেই মূল্যায়ন করবেন, কিন্তু ও জীবনের একটা পর্যায়ে এই আমাদের যে কি বলে কাঠামোগত যে পড়াশোনা সেটার থেকে বাইরে এসে কিছু একটা করার চেষ্টা করেছে, এবং সেটা কতটুকু সঠিক ছিল না কি বলা যেতে পারে, ভুল ছিল সেটা আমরা গল্পের শেষে গিয়ে জানার চেষ্টা করব। মাত্র তিন মিনিটের ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আপনারা যদি ওকে দেখতে চান আমাদের সানিকে চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920, ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনারা হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি ঠিক তিন মিনিট পর।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
তিন মিনিট পর প্রিয় শ্রোতা, আপনাদের সবাই কারো একবার আমন্ত্রণ জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আপনার বন্ধু আমি আরজি কিবরি আপনার সঙ্গে রয়েছি, সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা খালিদ এবং লোবান, সানি রয়েছে আজকে তার জীবনের গল্পে। সানিকে যদি আপনারা দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আর জীবনের গল্প বলতে চাইলে আমাদেরকে ফোন করতে হবে, আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 9115668, আরো একবার বলছি 9115668 যোগ করে নেবেন, এবং আরো একটি নাম্বার রয়েছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। ওকে, হ্যাঁ সানি, তারপর টিচার বলে দিল রেজিস্ট্রেশন করা সম্ভব না?
হ্যাঁ, স্যার যখন বললো রেজিস্ট্রেশন করা সম্ভব না, তো বাসায় তো এটা নিয়ে খুবই আম্মু তখন বলল যে তাহলে আর কি করার, নতুন করেই স্কুলে ভর্তি হতে হবে। তো আমি বাসায় চলে আসলাম, আমাকে আম্মু বাসায় নিয়ে আসলো, বাসায় নিয়ে আসার পর আব্বু জানলো বিষয়টা, আব্বু জানার পরে আব্বু দেখা গেল যে লাইফে কখনোই আমার গায়ে হাত তুলনি, সেদিন একটা চোর মেরেছে। তারপরে এলাকাবাসী জানাজানি হলো, খুব একটা মানে খারাপ একটা সিচুয়েশনের সৃষ্টি হলো ওই সময়, কারণ আব্বু আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছে এবং আমাকে নিয়েই মানে তাদের চিন্তা ভাবনা খুব অন্যরকমই ছিল যে আমি লাইফে ভালো কিছু একটা করব, অনেক বড় কিছু একটা করব। কিন্তু আমার চিন্তা ছিল যে আমিও অনেক বড় কিছু একটা করতে চাই, কিন্তু আমি একটু অন্য হবে, অন্যরকম স্টাইলে, মানে আমার টার্গেট ছিল এরকম। যাই হোক, পরে আম্মু আমাকে আরেকটা স্কুলে ভর্তি করে দিল, আবার পুনরায় আমি স্কুলে ভর্তি হলাম ক্লাস নাইনেই। ভর্তি হওয়ার পরে ওখানে সিভিল কনস্ট্রাকশন, ভর্তি হওয়ার পরে ওখান থেকেই এসএসসি দিলাম আমি।
আচ্ছা,
হ্যাঁ এসএসসি পাশ করলাম। এর মাঝে যেটা হয়েছে যে আমার যে প্রজেক্টের জন্য যেই সব কারণে আমার এই যে বছরটা দুইটি বছর আমি লেখাপড়া থেকে বিচ্ছিন্ন ছিলাম, তো সেটা ছিল যে আমার যে ইনভেনশন, মানে যেটা নিয়ে আমি চাচ্ছিলাম যে নতুন কিছু একটা করার জন্য, আমার বাসার যে ইলেকট্রিসিটি নেই এটা নিয়ে কাজ করার জন্য, এর ওই মাঝে যেটা হয়েছে আমার এই জিনিসটাও কমপ্লিটের দিকে, মানে প্রায় শেষের দিকেই, এটা 2007 কথা বলছি আমি, আমার ডায়াগ্রামও কমপ্লিট হয়েছে আর আমার এসএসসি পরীক্ষাও শুরু হবে। আমি ওই সময় করলাম যে আমার যে ইনভেনশনটা ছিল বা যে আবিষ্কারটা ছিল এটা কিছুদিনের জন্য স্থগিত করলাম, এসএসসি পরীক্ষা দিলাম। আমি জানতাম যে আমি এসএসসি পরীক্ষা দিয়েছি, আমি অবশ্যই ভালো একটা মার্কস নিয়ে পাশ করব।
না সেটা ঠিক আছে, কিন্তু আপনি ইনভেনশন মানে কি, আপনি ইলেকট্রিসিটির উপরেই কাজ করছেন?
ইলেকট্রিসিটির উপরেই কাজ করছিলাম।
ওকে,
পরে যে ডায়াগ্রামটা আমি কমপ্লিট করলাম 2007 কথা বলছি, সাথে কমপ্লিট করার পরে এখন এটাকে তো একটা বাস্তবে একটা রূপ দিতে হবে। তো আমি ওই সময় আমার এই ডায়াগ্রাম নিয়ে বিভিন্ন জায়গায় যোগাযোগ করলাম এবং চেষ্টা করলাম এটাকে কিভাবে কাজে লাগানো যায় বা এটা কিভাবে বাস্তবে একটা রূপ দেওয়া যায়। আমি ওই সময় বিভিন্ন জায়গায় গেলাম, যেমন ওই সময় জরুরি অবস্থা ছিল, থাকাকালীন আমি আর্মির অফিসে গেলাম, মানে দিনাজপুর সেনা ক্যাম্পে। আমি তখন দিনাজপুরে সেনা ক্যাম্পে গিয়ে ওনাদের সাথে যোগাযোগ করলাম, সেরকম মানে সেরকম ওই সময় কোনো রেজাল্ট আমি পেলাম না। পরে ওখান থেকে বিডিআর ক্যান্টনমেন্টে গেলাম, ডিসি অফিসে গেলাম, এসপি অফিসে গেলাম, মানে শুধুমাত্র আমার এটাকে জানানোর জন্য যে এটাকে কিভাবে একটা কাজে লাগানো যায় আমি একটু এরকম একটা মডেল তৈরি করেছি। হয়তো এটা আমারই ল্যাকিংস ছিল যে আমি তাদেরকে ভালোভাবে যেটা বোঝানোর দরকার যেভাবে বোঝানোর দরকার সেভাবে হয়তো বোঝাতে পারিনি। পরে ওখান থেকে আমি এসপি অফিসে গেলাম, এসপি স্যারের সাথে কথা বললাম, ওনাকে বিষয়টা বললাম যে স্যার আমি এরকম একটা ইনভেনশন করেছি, এই ডায়াগ্রামটাও আমার কাছে আছে, সো এটা দ্বারা এরকম মানে ইলেকট্রিসিটি প্রোডাকশন করা যায় উইদাউট ফসিল ফুয়েল ছাড়া। তো ওনারা বললো ঠিক আছে, তাহলে ওই এটা নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো।
আপনি যে ডায়াগ্রামটার কথা বলছেন, সে ডায়াগ্রামটা আপনি ইনভেন্ট করলেন কিভাবে? কারণ আপনি তখন ক্লাস 9 স্টুডেন্ট, সো আপনি এরকম চিন্তা ভাবনা করে একটা বিদ্যুৎ উৎপন্ন করা মানে ইটস রিয়েলি ডিফিকাল্ট। আপনি ডায়াগ্রামটা কিভাবে মানে করলেন এবং কি করেছিলেন আসলে আলটিমেটলি?
যেটা বলেছিলাম যে আমার যে লেখাপড়া যেখানে গ্যাপ দিয়েছিলাম ওই সময় আমি এই বিষয়টা নিয়েই আমি কাজ করছিলাম। ডায়াগ্রামটা কমপ্লিট করার পরে বাসাতে ওই যে জানাজানি হলো, এট এ টাইম জানাজানি হওয়ার পরে আবার নতুন করে স্কুলে ভর্তি করলো।
না সেটা ঠিক আছে, কিন্তু ডায়াগ্রামটা আপনি করলেন কিভাবে?
এটা আমি যেটা করেছি যে আমার এটার জন্য যেই সাবজেক্টগুলো দরকার ছিল আমি এই সাবজেক্টগুলো স্টাডি করেছি।
আপনি সেটা পেলেন কিভাবে, নিজে থেকে পেয়ে গেলেন নাকি কারো হেল্প নিলেন, কিভাবে?
না এটা আমি আসলে বলবো না, এটা হয়তো আল্লাহ তাআলা নিজ হাতেই আমাকে দিয়েছেন। আমি এটা নিয়ে রিসার্চ করার সময়, এটা নিয়ে স্টাডি করার সময় অটোমেটিকলি আমি কাজ করতে গিয়ে দেখি যে না আসলে এটা এইভাবেই হতে পারে, এরকম ট্রাই করতে করতেই আমি একটা ডায়াগ্রাম নিজে থেকেই কমপ্লিট করে ফেললাম।
আপনি কোন বই টই পড়েছিলেন ওই সময়টাতে?
হ্যাঁ অনেক অনেক বই পড়েছি আমি, তখন তো সবে ক্লাস 9-10 এর স্টুডেন্ট, বাট আমি দেখা গেল যে ডিপ্লোমার বই পড়েছি, বিএসসির বই পড়েছি, আরো অনেক অনেক বই পড়েছি, ইন্ডিয়া থেকে পর্যন্ত বই, ইন্ডিয়ার কিছু বই মানে কলকাতার কিছু বই পড়েছি।
এগুলো ইলেকট্রিক টার্ম, এগুলো তো সায়েন্সের ইলেকট্রিক বড় বড় বিষয়গুলো টার্ম, এগুলো তো আপনার বোঝার কথা না।
হ্যাঁ সেটা ঠিক আছে, বাট আমি আমার মতো করেই যতটুকু বোঝা যায় আমি বোঝার চেষ্টা করেছি, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সেটা বুঝেছি, এবং তার মাঝেও আমার যে টার্গেটটা ছিল টার্গেটটা ফিল আপ করতে আমি সক্ষম হয়েছি ওই সময়।
আচ্ছা আপনি কিভাবে হলেন সেটা আমরা একটু শুনি। হ্যাঁ আপনি বিভিন্ন জায়গায় যাচ্ছিলেন, কেউ আপনাকে পাত্তা দিচ্ছিল না, সোজা বাংলায় যেটা বলে।
হ্যাঁ হ্যাঁ
তারপর
এরপরে আমি এসপি অফিস থেকে ওখান থেকে চলে গেলাম ডিসি অফিস। ডিসি অফিসের যে পিয়ন, তো ওনাকে আমি বললাম যে আমি স্যারের সাথে মিট করব। বলে যে কি বিষয়ে? আমি বললাম যে এটা স্যারকেই আমি বলি। বলছে না এটা আমাদেরকে বলতে হবে, আর এটা অনেক অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে আসতে হয়। তো পরবর্তীতে আমি একটা ওখানে চিঠি দিলাম, চিঠিটা ওখান থেকে আমি রিসিভ কপি করে নিলাম। চিঠি দেওয়ার পরে তো পরে আর কোনো খোঁজ খবরই আসলো না। তো পরে ওখান থেকে আবার আমি একজন বুদ্ধি দিল আমাকে, আমার একটা ফ্রেন্ড, বললো যে এটা তুই বিদ্যুতের যেহেতু বিষয় তাহলে বিদ্যুতের অফিসে গেলেই তো হয়। তখন আমি দিনাজপুর বিদ্যুৎ ভবনে গেলাম, ওখানকার ইঞ্জিনিয়ারদের সাথে কথা বললাম। তো ইঞ্জিনিয়াররা বললো যে এটা তো আমাদের করার কিছু নেই, তো এটার জন্য একটা প্রদর্শনীর আয়োজন করলে দেন হয়তো কিছু একটা হতে পারে। আমি বললাম যে ঠিক আছে তাহলে ওইটা একটা আয়োজন করি। আমি একটা প্রদর্শনীর আয়োজন করলাম, ওই যে ডায়াগ্রামটা তৈরি করেছি প্রদর্শনীর জন্য এখন প্রয়োজন হচ্ছে যে একটা মেশিন দরকার, মানে ওইটা ডায়াগ্রাম নিয়ে থাকলেই তো ওটা কোনো প্রদর্শনী হলো না, এটার জন্য একটা পুরো একটা ডিভাইসটা তৈরি করতে হবে। তো আমি কয়েক মাস মানে কাজ করার পরে একটা ডিভাইস আমি তৈরি করলাম, একটা প্রদর্শনীর আয়োজন করলাম, কয়েক মাস পরের কথা বলছি। প্রদর্শনীর আয়োজন যখন করি, আয়োজনটাতে ইনভাইট করলাম আমি দিনাজপুর বিদ্যুৎ ভবনকে, তারপরে এসপি অফিসে, তারপরে দিনাজপুরে যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিল উনাদেরকে, তারপরে বেশ কিছু ইঞ্জিনিয়ার দিনাজপুরের উনাদেরকে, তারপরে আর্মি মানে সেনা ক্যাম্পের যারা ছিলেন উনাদেরকে, মানে এরকম অনেকজনকে ইনভাইট করলাম। ইনভাইট করে উনারা আসলো, আমার এই প্রজেক্টটা ভিজিট করলো। অ্যান্ড এট এ টাইম মিডিয়াতেও এই জিনিসটা আসছে, মানে আমি মিডিয়াকেও ইনভাইট করেছিলাম ওই সময়। তো আসার পরে দেখা গেল সেটা ছিল 11 জুলাই কি 11 জুন এরকম। হ্যাঁ তো এরপরে 12 জুন সম্ভবত 11 জুনে এই প্রোগ্রামটা আমি করি, একটা প্রদর্শনীর আয়োজন করি। তো সাংবাদিকরাও যেহেতু ছিল ওনারা পরের দিন এটা নিউজে চলে আসে, নিউজে আসার পরে 12 তারিখের কথা বলছি আমি, 12 তারিখে দেখা গেল যে অনেক পত্রিকায় বিষয়টা আসছে।
ওকে
আসার পরে বিভিন্ন জায়গা থেকে ফোন আসা শুরু হলো ওই সময় এই ইনভেনশন নিয়ে। আর যেদিন ইনভেনশনটা আমার নিউজে আসছে সেদিনই আবার আমার এসএসসির রেজাল্টও বের হয়েছে। তো এট এ টাইম দুইটা সুসংবাদ, আমি এসএসসিতে পাশ করলাম, আবার এইদিকে আমার নিউজটাও বের হয়েছে আমার যেটা ইনভেনশন। সেদিন বেশ কিছু ফোন আসলো বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন কোম্পানি থেকে, বিভিন্ন কান্ট্রি থেকে। এরকম ফোন আসার পরে আমরা দিনাজপুরের একজন আঙ্কেল আছেন সাংবাদিক, উনি উনার এখানে, আমি তখন এত কিছু এইসব বিষয়ে যে কোম্পানির ফোন আসতেছে কি হবে কি করতে হবে না করতে হবে এত কিছু আমি ওই সময় বুঝি না। তো আঙ্কেলকেই বললাম যে আপনি যা কিছু করার, আঙ্কেল এটা কিভাবে কি করতে হয় এটা আপনি একটু আমাকে ডিসাইড করে দেন, হ্যাঁ, বা কার সাথে কি করব বা এটা কিভাবে সামনে আগাতে হবে নিয়ে যেতে হবে, আমি এগুলো কিছু বুঝতেছি না, আপনি দেখেন। উনি বলল যে এটা তো তোমার এখন যেহেতু ইনভেন্ট হয়ে গেছে, সো কোন একটা কোম্পানির সাথে এটাকে তো আরো রিসার্চের প্রয়োজন আছে, সো কোন একটা কোম্পানির সাথে এগ্রিমেন্ট করে এটা রিসার্চটাকে আরো ভালো একটা পর্যায়ে, এই ইনভেনশনটাকে ভালো একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। ঠিক আছে। তো ওই সময় জরুরি অবস্থা যেহেতু ছিল, ওই সময়কার তত্ত্বাবধায়ক সরকার ওই সময় ছিল সম্ভবত, ওই সময় এই ইনভেনশনের কারণে ওই সময়কার যে প্রধান উপদেষ্টা যিনি ছিলেন উনার এক ফ্রেন্ড আমাকে নক করলেন। নক করার পর এটা ছিল হচ্ছে পিকেএসএফ, যেটা আগারগাঁয় উনাদের অফিস, পিকেএসএফ এর চেয়ারম্যান, সম্ভবত চেয়ারম্যান, উনি আমাকে নক করলো এবং উনি দিনাজপুরে কোন একটা প্রোগ্রামে গিয়েছিল, ওখান থেকে উনি আমার কাছে আমাদের বাসায় আসলো, আমাদের এই ইনভেনশনটা দেখলো, দেখার পরে আমার সাথে উনি কথা বলল, কথা বলার পরে আমাকে উনি প্রপোজ করলো যে আপনি আমাদের সাথে ঢাকায় আসেন, ওখানে আমরা এটা বিষয় নিয়ে কথা বলবো এবং এটাকে নিয়ে কত একটা একটা ভালো একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করব, সকল প্রকার সহযোগিতা আমরা প্রদান করব। তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে আমি উনারাই উনাদের লোকজনের দ্বারা আমাকে ওখান থেকে নিয়ে আসলো কয়েকদিন পরেই আর কি, পিকেএসএফ এ আসলাম। আসার পরে ওখানে একটা মিটিং হলো, মিটিং এ ওখানে বেশ কিছু প্রফেসরও ছিল, আমি আমার জিনিসটা ওনাদেরকে বললাম এইভাবে এইভাবে, তো প্রফেসররা বলল যে আসলে এটা তো ছোট আকারে সম্ভব, বড় আকারে এটা কখনোই সম্ভব না, এটা ওই মিটিংটাতে এটাই হলো। তো আমি ওনাদের বললাম স্যার বড় আকারেও এটা সম্ভব, এটা আসলে ছোট আকারেই প্রবলেম, বড় আকারে গিয়ে প্রবলেম না। বলছে না স্যাররা যেটা বললো যে না এটা বড় আকারে প্রবলেম, ছোট আকারে এটা সম্ভব হবে বাট বড় আকারে এটা সম্ভব হবে না। মানে হচ্ছে যে আমি তো তখন করেছিলাম একটা ডেমো প্রজেক্ট করেছিলাম, 1 কিলোওয়াটের করেছিলাম, 1000 ওয়াট। তো ওরা বললো যে এটা এই পর্যন্তই শেষ, এর বেশি আর কোনো কিছুই হবে না। তো পরে যেহেতু ওনারা বলছে যে হবে না, এর ওইখান থেকে আর কিছুই করার নেই, পরে ওখান থেকে চলে আসলাম, এসে নিজে থেকেই আবারও এই প্রজেক্টের কাজ আমি আবার শুরু করলাম।
ওকে,
তখন আমি শুরু করলাম একটা নতুন একটা এইটার রিলেটেড একটা কাজ, 10 কিলোওয়াটের। তখন তো আমাকে যেহেতু দিনাজপুরে সেই ম্যাটেরিয়ালস গুলো পাওয়া যায় না, আমাকে ঢাকায় আসতে হলো আবারও। আমি ঢাকায় আসলাম, সাভারের এক আঙ্কেল আছেন যিনি আমাকে এখানে সহযোগিতা করেছেন এই প্ল্যানটা করার জন্য, আমির আঙ্কেল, উনি আমার দিনাজপুরে আসছিলেন, দিনাজপুরে এসে প্রজেক্টটা ভিজিট করতে আসছিলেন। তো ভিজিট করতে আসার পরে উনি উনার কার্ড দিয়ে গেছিলেন এবং বলছে যে তুমি যদি কখনো এটার কাজ করো দেন আমি তোমাকে এটার মেশিনারি যেগুলো আছে এগুলো সাপোর্ট দেব এবং যা যা করার দরকার হয় এটার জন্য আমি এটা করব। আমি ঠিক আছে। তো আমি উনার সাথে পরে যোগাযোগ করলাম, যোগাযোগ করে উনাকে বললাম এরকম যে এরকম একটা 10 কিলোওয়াটের একটা প্ল্যান্ট করতে হবে। তো উনি বললো যে ঠিক আছে আমি তাহলে এটাতে হেল্প করব। উনি পার্টস পাতি যা দরকার ছিল সব আমি ডিজাইন দিয়েছি, উনি এই পার্টস গুলো আমাকে দিয়েছে। দেওয়ার পরে আমি একটি বছর কাজ করলাম এই প্ল্যান্টের উপর।
ওকে,
মাঝে যেটা হয়েছে এই এক বছরের মাঝে আমার প্ল্যান্টের কাজ করতে গিয়ে 6 মাস যখন পার হয়েছে, পার হওয়ার পরে সমস্যায় পড়ে গেছি, ফিনান্সিয়াল সমস্যা, যে এখন যে পার্টস গুলো আমি যে টার্গেট নিয়েছিলাম যে হয়তো 5-6 লাখ টাকার মধ্যে প্ল্যান্টটা কমপ্লিট হবে, পরে দেখছি না এটাতে হচ্ছে না, আমার যে পার্টস গুলোর যে দামগুলো আমরা ধরেছিলাম এর থেকে এখন আরো 2-3 গুণ বেড়ে গেছে পার্টস এর দাম। এখন কি আর করার, আব্বুকে বললাম যে আমার টাকা লাগবে, আব্বু বললো এতগুলো টাকা আমি এখন দিতে পারবো না।
আর আপনি এটা সাকসেস করবে কি করবে না সেটার ব্যাপারে
কোনো নিশ্চয়তা ছিল না, যেহেতু টেস্ট বেসিসে ছিল এটা। তো আব্বু বললো যে না আমি এতগুলো টাকা দিতে পারবো না, তারপর দেখি আমি চেষ্টা করি। তো আব্বু দিল ওই সময় প্রায় 3 লাখ টাকা আব্বু আমাকে দিল, আবার শর্ট ছিল, আরো টাকা শর্ট ছিল। তখন দিনাজপুরেরই আমার এক আঙ্কেল শান্ত আঙ্কেল
জি,
উনি এবং আরেকজন ছিল মোহন পাটওয়ারি নামের একজন ছিল, উনি এই দুজন মিলে বাদবাকি টাকা আমাকে সাপোর্ট দিল। টাকা বলতে ওই মেশিনারি আর কি।
ওকে,
সাপোর্ট দেওয়ার পরে আমি ওই প্ল্যানটা কমপ্লিট করলাম 2008।
আচ্ছা,
হ্যাঁ, এই একটি বছর আমার কিন্তু লেখাপড়া অপ আছে।
বাড়ি থেকে আপনার এই খামখেয়ালি পনাগুলোকে সাপোর্ট করছিল?
না, আসলে সাপোর্ট করতো না, কিন্তু আমি হচ্ছি যে আমি মানে আমি আমার মতো চলতে চাই। বাসায় আমাকে ইয়ে করেছে, আমি কিন্তু ভর্তি হয়েছিলাম, মানে এসএসসি যখন পাশ করলাম 2008 কিন্তু আমি ভর্তিও হয়েছি, মানে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যেটা, এখানে ডিপ্লোমা ভর্তি হয়েছি। ভর্তি হওয়ার পরেও যখন আমি এই কাজগুলো করতেছি, আমি আর ওখানে সময় দিতে পারছি না, মানে ওখানে যে আমি গিয়ে যে আমি ক্লাস করব এই সময়টা নেই। আর ডিএ সিস্টেম হচ্ছে যে ক্লাস না করলে ওখানে পাশ করা খুবই টাফ। আমি ওই একটি বছরও আমার নষ্ট হলো এরকম করে। প্রায় 10 কিলোয়াটটা আমি 2008 গিয়ে কমপ্লিট করলাম মে মাসে। কমপ্লিট করার পরে আবারও ওখানকার, তখন তো ওই জরুরি অবস্থায় ছিল, উনাদেরকে বিষয়টা পুনরায় আমি অবগত করলাম, জানালাম। জানানোর পরে উনারা আসলো আমার এখানে ভিজিট করলো। আসার পরে যখন ওনারা দেখতেছে যে না আসলে প্ল্যান্ট তো রান করছে, তখন সৈয়দপুর থেকে আর্মিদেরই একটা টিম, সৈয়দপুরে কি ওটা ইএমই সেন্টার সম্ভবত আর্মিদের, উনারা আমার এখানে আসলো। আমার এখানে আসার পর মেশিনটা দেখলো, ভিজিট করলো, টেস্ট করলো। টেস্ট করার পরে উনারা বলল যে না এটা দেখলো যখন যে না এটা তো কাজ করছে। পরে একটা আবারও পুনরায় একটা প্রদর্শনীর ইয়ে করলাম, আয়োজন করলাম। প্রদর্শনীর আয়োজনটা করার পরে সেদিন ওখানে উপস্থিত ছিল ওই ডিসি, উপস্থিত ছিল দিনাজপুর জেলা প্রশাসক, এডিসি, তারপরে আর্মিদের কর্নেল, মেজর, হ্যাঁ, তারপরে এরকম বিভিন্ন সংস্থার লোকজন, তারপর বিভিন্ন ইঞ্জিনিয়ার, পিডিবির কিছু ইঞ্জিনিয়ার দিনাজপুরের আর কি, উনারা সেদিনও উপস্থিত থেকে এই জিনিসটা দেখলেন, টেস্ট করলেন উনাদের মতো করে। এরপরে ওই একই অবস্থা, পরের দিন যখন এটা নিউজে আসলো এই প্রদর্শনীর বিষয়টা, পরে একটা কোম্পানি, প্রাইভেট একটা কোম্পানি আমাকে অফার করলো। এর মাঝে হয়েছে যে বাইরের কিছু কোম্পানি আমার সাথে যোগাযোগ করেছে ওই সময়, জার্মান থেকে,
ওকে,
আর আরেকটা হচ্ছে কানাডা থেকে। তো কানাডার থেকে ওই টিম, একটা টিম আসলো আমার এখানে, যখন প্রদর্শনীটা হয়ে গেল, প্রদর্শনীর পরের কথা বলছি, একটা টিম আসলো আমার এখানে প্ল্যান্ট ভিজিট করার জন্য এবং আমাদের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য। আসার পরে এখন আমি কি করব, ওনাদের সাথে কিভাবে কথা বলবো? তো ওনারা যেটা করলো, আমি তখন ইয়েকে বললাম, ওই আর্মির অফিসাররা যারা ছিল, আমার পরিচিত ছিল, ওনাদেরকে বললাম স্যার এটা কিভাবে কি করা যায়, মিটিংটা কিভাবে করা যায় ওনাদের সাথে। তো ওনারা বললো যে ঠিক আছে, তাহলে মিটিং আমি থাকবো। তো মিটিংটা ওনাদেরই এখানে আয়োজন করা হলো দিনাজপুর বিডিআর ক্যান্টনমেন্টের ভিতরে। তখন ওই কানাডার লোকগুলো যখন আসলো, আমরা মিটিংটা ওখানেই করলাম। তো মিটিং এ ওনারা প্রপোজাল দিয়েছিল, এরকম আগে মেশিন ভিজিট করেছে, মেশিন টেস্ট করেছে। তখন ওনারা যে প্রপোজালটা দিল আমাকে, মোটামুটি একটা হিউজ একটা অ্যামাউন্টের প্রপোজাল দিল, যে এই প্রজেক্ট কানাডায় এটা নিয়ে কাজ করবে ওনারা, ওই কোম্পানি, তবে এই প্রজেক্টের যে প্যাটেন্ট এইটা ওই কোম্পানির নামে হবে।
ওকে,
হ্যাঁ, তবে আমার যেটা কথা ছিল এবং ওই স্যারের যে কথা ছিল,
মানে প্যাটেন্ট কেন কোম্পানির নামে হবে,
মানে হ্যাঁ এটা উনাদের চাহিদা, উনারা হিউজ একটা অ্যামাউন্ট দিবে আমাকে, হ্যাঁ, কিন্তু প্যাটেন্টটা উনাদের নামে হবে এবং এটা যা যাবতীয় আছে এবং আমি যে নামটা দিয়েছি এই নামটাও চেঞ্জ করে ফেলবে, এরকম উনাদের কথা। তো স্যার আমাকে বললো, সাইদ, বিদেশে গিয়ে তোমার কাজ করার কোন দরকার নেই, তুমি দেশেই থাকো, দেশে ভালো কোনো কোম্পানির সাথে এগ্রিমেন্ট করে কাজ করতে পারবা, হ্যাঁ, আর বাইরে গেলে তুমি একা যাবা, কিভাবে থাকবা না থাকবা এটা দরকারই নেই, আর বাইরে এরকম অনেক ঘটনা অনেক কিছুই ঘটে, মানে উনি অনেক কিছু বুঝালো আমাকে।
আচ্ছা, আমরা এখান থেকে আবারও ফিরব, তবে এই মুহূর্তে ছোট্ট একটা বিরতি নিতে হবে। ঠিক 12:06 ফিরে এসে আমরা এখান থেকে আবারও শুরু করব। প্রিয় শ্রোতা, আমরা বিরতি নিচ্ছি, 12:06 ফিরব। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 এ। সানিকে দেখার জন্য, কে এই ছেলেটি, এবং একই সাথে সানির জীবনের গল্পের শেষটুকু শোনার জন্য, বিভিন্ন রকমের কমেন্টস করার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, লাইক দিয়ে হয়ে যেতে পারেন মেম্বার। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920, ওখানে গিয়ে পেজটি পাবেন আরজে কিবরিয়া নামে, এবং লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 এর মেম্বার হয়ে যাবেন।
হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
সময় এখন রাত 12:06। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, সেই সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা খালিদ এবং লোবান। সানির জীবনের গল্প এখানে প্রচার করা হচ্ছে এবং এই সানিটি আসলে একজন বিস্ময় বালক, এক সময় আমরা বলবো, এখন তার বালক নেই। তো সানির কাছে আমরা যেতে চাই, তার আগে আপনাকে বলতে চাই সানির জীবনের গল্প শোনার পরে আপনি যদি কোনো কমেন্টস করতে চান, ওর সাথে যোগাযোগ করতে চান, দেখা করতে চান, আপনাদের সবাইকে চলে আসতে হবে ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আর একবার বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 এর মেম্বার হয়ে যাবেন। হ্যাঁ সানি, তারপর
তো বললাম ঠিক আছে স্যার, তাহলে আমি ওটা বাদ দিই, দেশি কাজ করবো ইনশাল্লাহ। পরে দেশীয় একটা কোম্পানির সাথে মোটামুটি একটা ফাইনাল হলো, মানে আমার ইনভেনশনটা নিয়ে এই কোম্পানির সাথে আমার একটা এগ্রিমেন্ট হলো এইরকম। আমি মানে কানাডার যখন অফারটা মানে আমি ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পরে আমি অন্য একটা কোম্পানি চট্টগ্রামের একটা কোম্পানির সাথে মোটামুটি আলোচনা ফাইনাল করলাম, আমি চলে যাবো। এরকম আলোচনা ফাইনাল হওয়ার পরে আমি দেখা গেল যে বাসা থেকে বের হব, গাড়ি আছে আমার 4টার দিকে, বিকেল 4টায়, 2টার দিকে একজন লোক আমার বাসায় আসলো, কে বলতেছে যে এরকম ঢাকা থেকে আসছি, আমার অফিস থেকে এরকম আমাকে পাঠানো হয়েছে আপনার এই ইনভেনশন নিয়ে, আমাদের যে ডিরেক্টর স্যার উনি কথা বলতে চায়। বললাম যে এটা তো আমি অলরেডি ফাইনাল করে ফেলেছি, আমি তো কাজ শুরু করব আর কিছুদিন পরে, আর আমি যাচ্ছি আজকে, তো আমি চট্টগ্রাম যাচ্ছি। তখন বললো যে না স্যার, আজকে আপনাকে মানে মানে আজকে ক্যান্সেল করেন, আপনাকে যেতেই হবে ঢাকায়, এবং স্যার এটা আপনাকে রিকোয়েস্ট করেছে। তো উনার সাথে আমি কথা বললাম, আমার কাছে ভালো লাগলো উনার কথা। তো আমি চট্টগ্রাম না গিয়ে আমি চলে আসলাম ঢাকাতে। ঢাকাতে আসার পরে ওই ডিরেক্টরের সাথে আমি কথা বললাম এবং উনার যে MD উনার সাথেও কথা বললাম, এবং আমি সাফ সাফ উনাদেরকে জানিয়ে দিলাম যে আমি এইভাবে হলে কাজ করব। আমি কিছু কন্ডিশন দিলাম, উনারা বললো ঠিক আছে আমাদেরকে 2-3 দিন সময় দেন, আমরা একটু এটা নিয়ে আলোচনা করি, আলোচনা করার পরে আপনাকে আমরা জানাচ্ছি। তো আমি 2-3 দিন হোটেলেই ছিলাম। 2-3 দিন পরে ওরা আমাকে বললো যে ঠিক আছে, আপনি যে কন্ডিশনগুলো দিয়েছেন আমরা এটাতে এগ্রি এবং আমরা এইভাবেই কাজ করব। মানে আমি কন্ডিশন দিলাম এরকম যে রয়্যালিটির একটা কন্ডিশন দিলাম যে আমার এটা
ততদিনে কি আপনার প্রজেক্টটা সাকসেস করেছে, আপনার টেস্টেড প্রজেক্ট?
হ্যাঁ, টেস্টেডটা সাকসেস করেছে।
এবং এই প্রজেক্টটা কিসের ছিল? মানে এটা তো ইলেকট্রিসিটি উৎপাদনের ছিল, বাট এটার মাঝে যেটা কি, এটা সাধারণ মানুষ বোঝার জন্য যদি আমি বলি যে এটা আসলে অন্যান্য প্রজেক্টের চাইতে আমাদের এই প্রজেক্টের দিকে দৃষ্টি আকর্ষণ করার প্রয়োজনটা কেন?
প্রচলিত যে প্রজেক্টগুলো রয়েছে তো এইটার থেকে ভিন্ন ছিল। আমারটা ছিল আমি শুধুমাত্র অভিকর্ষকে কনভার্ট করে ইলেকট্রিসিটি প্রোডাকশন করছিলাম।
আমি অভিকর্ষ বুঝবো না, আমার লিসনাররা বুঝবে না, আপনি খুব সিম্পলি বলেন এক্সিস্টিং সিস্টেমের সাথে এই সিস্টেমের ডিফারেন্সটা কি?
এটা হচ্ছে যে আমার এখানে জ্বালানি হিসেবে যেটা দরকার, যে ডিজেল, গ্যাস, কয়লা, এইগুলো আমার প্রয়োজন হয় না। যেমন আমরা সোলার এনার্জি যেটা চিনি, হ্যাঁ, যেটা সূর্যের আলো থেকে হচ্ছে,
হ্যাঁ,
ঠিক এইরকমই সান পাওয়ারের যে কনভার্ট করে যে প্যানেলটা, ওটাও তো জাস্ট একটা রাখা আছে, সূর্যের আলো থেকে সে এনার্জি নিয়ে ইলেকট্রিসিটি দিচ্ছে আমাদেরকে। ঠিক আমিও এরকমই একটা ডিভাইস তৈরি করলাম যে ডিভাইসটা অভিকর্ষটাকে কনভার্ট করে ইলেকট্রিসিটি প্রোডাকশন করছে।
অভিকর্ষ মিন্স
যেটা আমরা জানি যে বস্তুর ওজন কোন কিছুই, যেমন স্যার আইজ্যাক নিউটন একদিন বসেছিল গাছের নিচে, যে আপেল মাথার উপর থেকে পড়লো নিচের দিকে, উনি বললো যে পৃথিবী বিরাট এক চম্বুক। মানে পৃথিবী যে প্রত্যেকটা বস্তুকে যে আকর্ষণ করে যে শক্তি দ্বারা, এই শক্তিটাকেই তো আমরা অভিকর্ষ হিসেবে জানি।
আচ্ছা,
এই অভিকর্ষটাকেই আমার সিস্টেমের মাধ্যমে আমরা ক্যাপচার করতেছি, ক্যাপচার করে ইলেকট্রিসিটি প্রোডাকশন করছি। আর আমার যেটা সুবিধা হচ্ছে যে এই প্রজেক্টের যে ইলেকট্রিসিটি প্রোডাকশন কস্ট যেটা অনেক কম প্রয়োজন হয় এখানে।
কিরকম?
এখানে দেখা গেল যে খুব বড় প্রজেক্ট হলে আমরা যেটা ক্যালকুলেশন করেছি যে 20 পয়সার মতো কস্টিং পড়ে, আবার ছোট প্রজেক্টের ক্ষেত্রে 1 টাকার মতো কস্টিং পড়ে আমাদের। এটা শুধুমাত্র মেইনটেন্স এর উপর নির্ভর করে। হ্যাঁ, তো যাই হোক, ওই কোম্পানি পরে বলল যখন যে আমরা আপনার কন্ডিশনগুলো রাজি হয়েছি, বললাম যে ঠিক আছে তাহলে তো আমরা কাজ করতে পারি। কয়েকটা কন্ডিশন ছিল, তার মধ্যে মেজর কন্ডিশন হচ্ছে যে রয়্যালিটি, মানে এই প্রজেক্টের উনাদের বক্তব্য ছিল এরকম। আমি বললাম যে আমি 30 কোটি টাকার একটা রয়্যালিটি নিব। তো উনারা বলল যে 30 না 10 কোটি টাকা উনারা রাজি হয়েছে, এবং বলেছে যে 30 কোটি টাকা এই মুহূর্তে তো আমরা মানে দিব না, আমরা 10 কোটি টাকা দিব, বাট হচ্ছে যে একটা প্ল্যান্ট ফুললি রান করার পরে। আমি বললাম যে ওকে, নো প্রবলেম, আমি প্ল্যান্ট রান করব, তারপরে আপনাকে একটা রয়্যালিটি দিতে হবে, এবং পার্সেন্টেজ মানে এটা নিয়ে আপনি যে বাংলাদেশে হোক বিদেশে হোক যে বিজনেসটা করবেন, এটার একটা পার্সেন্টেজ দিতে হবে। ওইটাও আমি 30% চেয়েছিলাম, তো ওনারা আমাকে 10% দিয়ে একটা এগ্রিমেন্ট আমরা করলাম, এবং যা যাবতীয় সুযোগ সুবিধা ওনারা দিয়েছে। তো ওইটা হলো নতুন একটা যাত্রা শুরু করলাম সেদিন থেকে।
কত সালে হলো এটা?
এটা 2008। নতুন একটা প্রজেক্টের কাজ শুরু করলাম ওই সময়ই, আবার নতুন প্রজেক্টের জন্য নতুন ডিজাইন করতে হলো, বাজেট টাজেট সবকিছু কমপ্লিট করতে, কাজ শুরু করতে করতে দেখা গেল যে 2009 March 3 আমি কাজ শুরু করলাম। কাজ শুরু করলাম, এখন আরেকটা অসুবিধা যেটা হয়েছে কাজ করতে গিয়ে, যে আমি যে পার্টস গুলো তৈরি করব, ডিজাইন গুলো যেগুলো দিয়েছি সব তো নতুন পার্টস গুলো, নতুন নতুন পার্টস। তো আমি গেলাম ধলাই খাল, আমাদের ঢাকাতেই ধলাই খাল, ওখানে এই জিনিসগুলো তৈরি করার জন্য। যাওয়ার পরে ওখানে আমি টেকনিশিয়ান যারা যারা এগুলো কাজ করে ওনাদেরকে বললাম, ডিজাইন গুলো দিলাম। তো অনেকে কোনো কিছু বুঝে, মানে আমি যেভাবে ওনাদেরকে বোঝার চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি, ওনারা একটু কম বুঝে, কেউ কেউ একটু বেশি বুঝে, মানে এরকম হয়ে গেছে। তো আমি যে ডিজাইন দিই দেখা গেল অনেকে বলে যে না স্যার এটা এরকম না, এটা এরকম করলে মনে ভালো হয়, মানে এরকম এরকম ওনাদের বক্তব্য। তো যাই হোক, অনেক কষ্ট করে পার্টস গুলোর কাজ করা শুরু করলাম। এর মাঝে প্রায় 2009 সালে শেষের দিকে, ডিসেম্বরের দিকে, যেহেতু 2008 জুলাই মাসে আমার এটা প্রদর্শনী হওয়ার পরে নিউজে আসছিল, নিউজে আসার পরে পরে যে সরকার গঠন করলো, হঠাৎ করে একটা ফোন আসলো, আমি সেদিন বাসায় শাওয়ার নিচ্ছি, আমার আবার পিএস ছিল ওই সময়, আমাকে বলছে যে ভাই ফোন আসছে। বললাম যে রিসিভ করেন, কথা বলেন। তো রিসিভ করে বলল যে ডিসি ফোন দিয়েছিল দিনাজপুর থেকে। বললাম কথা বলেন তাহলে, বলেন আমি একটু পরে ফোন দিচ্ছি। তো একটু পরে করতে করতে প্রায় 3 বার ফোন দিয়ে যাচ্ছে 10 মিনিটের মধ্যেই। তো পরে বলতেছে, আমার পিএস রে বলতেছে যে উনার সাথে পিএম কথা বলবে,
প্রাইম মিনিস্টার,
হ্যাঁ প্রাইম মিনিস্টার কথা বলবে। তখন আমি তাড়াতাড়ি করে শাওয়ার থেকে, মানে বাথরুম থেকে, মানে ওয়াশরুম থেকে বের হলাম, বের হয়ে কথা বললাম ডিসির সাথে, প্রথমে কথা বললাম। কথা বলার পরে উনি বলল যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আপনার ফোন আসবে, আপনি একটু কথা বলেন ওনাদের সাথে, ভালোভাবে কথা বলেন। বললাম যে আচ্ছা ঠিক আছে। তো কিছুক্ষণের মধ্যে একটা ফোন আসলো। তো ফোন আসার পরে প্রথমে প্রধানমন্ত্রীর ডিরেক্টর মিস্টার শামসুল আরফিন উনি আমার সাথে কথা বললেন, এই প্রজেক্ট রিলেটেড, প্রজেক্টের বিভিন্ন বিষয় উনি শুনলেন, জানলেন। এরপরে উনি বলল যে ম্যাডাম আপনার সাথে কথা বলবে। তো আমি ফোনটা নিয়েই, মানে যখন আমি, মানে ওই দিক থেকে ফোনের ওই পাশ থেকে যখন হ্যালো কথাটা বলছে, আমি মানে কি বলবো যে স্তব্ধ হয়ে গেছি, যে আমি তো কখনো কল্পনাও করিনি যে আমাদের প্রাইম মিনিস্টার আমার সাথে, আমি কখনো ওনার সাথে এইভাবে সরাসরি
কথা বলতে পারবেন।
হ্যাঁ, মানে কাপো কাপো ভয়ে যে ওনার সাথে কথা বললাম, হ্যালো বললাম, সালাম দিলাম, উনিও দেখা গেল আমি সালাম দিয়েছি, উনিও সালাম দিয়েছে আমাকে। তো কথা বলার পরে উনি জিনিসটা জানলো, জানতে চাইলো আমাদের এই পুরো বিষয়টা। বিষয়টা জানার পরে উনি বলল যে আমরা প্রধানমন্ত্রী কার্যালয় থেকে যদি আপনাকে এইটার সহযোগিতা করা হয়, আপনি আমাদের সাথে কাজ করবেন কিনা। আমি বললাম যে নিশ্চয়ই, আমিও চাই দেশের জন্য কিছু একটা করার। আমি তখন বললাম যে আমার তো একটা প্রবলেম আছে, কারণ হচ্ছে যে আমি তো অলরেডি একটা কোম্পানির সাথে এগ্রিমেন্ট করে ফেলছি, সো এটা যদি এখন এই মুহূর্তে এখান থেকে চলে যাই তাহলে এটা কেমন দেখায়। তো বলল যে আপনি তাহলে আপনার এমডির সাথে কথা বলেন, কিন্তু আমরা কাজ করলে আপনাকে নিয়েই কাজ করব।
ওকে,
আর আপনাকে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে যত রকমের ফ্যাসিলিটিস দেওয়ার দরকার হয় আপনাকে এই ফ্যাসিলিটিসগুলো আমরা দেব।
ফাইন,
প্রধানমন্ত্রী নিজেই বলল।
ওকে,
বলার পরে আমি সঙ্গে সঙ্গে এমডি কে ফোন দিলাম। তো এমডি সাহেব যেটা বলল যে সাইদ, গেলে তো আপনি ওনাদের সাথে কাজ করতেই পারেন, সমস্যা নেই, কিন্তু আমরাও দেশের জন্য কিছু একটা করতে চাই। আমি বললাম যে এখন সরকারিভাবে কাজ করাটা ভালো না। বলল যে হ্যাঁ, তবে তাহলে আপনি বলেন ম্যাডামের কাছে আমরা এটা নিয়ে একটা বসে। তো আমি কিছুদিন পরে আবার ফোন আসলো ওনাদের এখান থেকে যে কি আপডেট। আমি ওনাদেরকে বললাম যে এরকম আমার এমডি সাহেবের সাথে কথা বলেছি, এমডি তো এটা বলেছে, তো পিএম কার্যালয় থেকে কথা, উনি আমাকে নিয়ে কাজ করবে, কোম্পানিকে নিয়ে না, কোম্পানিকে না। তো কোম্পানির ড্যামারেজ অবশ্যই ওনারা ওইভাবে
পুষিয়ে দেবে।
হ্যাঁ, তো পরে এমডি সাহেবের কথা হচ্ছে যে না, আমি তো আপনাকে নিয়ে একটা স্বপ্ন দেখছি,
টানাচড়া শুরু হয়ে গেছে।
হ্যাঁ,
বুঝতে পারছি।
তো আমি পরে আর ইয়ে করলাম না, মানে ওখানে যখন বললাম তো পিএম কার্যালয় থেকে আর কোন চাপাচাপি ওনারা করেনি, বলল যে এখন যেহেতু আপনি আসতে পারছেন না, সো আমাদের এখানে আর করার কি আছে।
মানে আলটিমেটলি আপনার তো ডিড সাইন হয়েই গেছে।
হ্যাঁ হ্যাঁ,
তো কত বছরের জন্য কন্ট্রাক্ট করেছেন ওখানে?
এটা লাইফ টাইম ছিল,
লাইফ টাইম কন্ট্রাক্ট।
হ্যাঁ,
সো এটা বেসিক্যালি একটা প্রাইভেট কোম্পানির কাছে চলে গেল।
জি জি,
যদি এটা দেশের জন্য হইতো তাহলে এটা আপনার জন্য একটা বিশাল, আপনার আফসোস হয় না এই জায়গাটা থেকে?
হ্যাঁ, এখন আমি আফসোস করি, অনেক আফসোস হয় আমার।
মানে দিস থিং গোজ টু আ প্রাইভেট কোম্পানি এবং আপনি ওইখান থেকে একটা রয়্যালটি পাবেন, কিন্তু ওরাই হচ্ছে এটার ওনার আলটিমেটলি, তাই কি?
হ্যাঁ,
ওরা আপনার এই জিনিসটাকে আলটিমেটলি আপনার কোথাও দিতে পারবেন না।
না, এটা ওনারা দিতে পারবে, ওই কোম্পানির থ্রুতে দেওয়া যাবে,
কিন্তু আপনি কোথাও পারবেন না।
আমি পারবো না, এটা দেশে হোক বাইরে হোক কাউকেই দিতে পারবো না। এটা
আপনি কত কোটি টাকার বিনিময়ে এটা সেল করেছেন? 10 কোটি।
ওই সময় ছিল 10 কোটি। হ্যাঁ,
আর আপনি এটা রয়্যালিটি পাবেন। সো আপনার এখন পর্যন্ত আর্নিং কত এটা নিয়ে? 10 কোটি টাকা তো আপনি পেয়েছেন নিশ্চয়ই?
না না, এটা ছিল আমার 10 কোটি টাকার ইয়েটা ছিল যেদিন আমি প্ল্যান্ট ওনাদেরকে রান করে দেবো সেদিন ওনারা এই টাকা।
প্ল্যান্ট রান হয়নি এখন পর্যন্ত?
না,
লেট মেক ইট ক্লিয়ার কি হলো আমরা একটু শুনতে চাই।
তো আমি যখন কার্যালয় এরকম করে বললাম তো ওনারা সব পরের বিষয়টা আর আগায়নি। তো ঠিক আছে, আমি যেহেতু আগাইনি আর যেহেতু এখানে আমার একটা এগ্রিমেন্ট করা আছে, আবার কি নটারি করা আছে না কি যেন বলে এটা,
নটারি পাবলিক,
হ্যাঁ ওগুলো করা আছে, ভাবলাম যে না যেহেতু এগ্রিমেন্ট হয়ে গেছে করি, ইনারাও তো দেশের জন্য কিছু করতে চায়, মানে এটা এমডির ভাষ্য অনুযায়ী। আর যেহেতু ওনারা না দেখে না বুঝেই এত টাকা ইনভেস্ট করতেছে এই প্রজেক্টে,
রাইট,
সো ইনাদের নিশ্চয়ই ভালো কোন ইন্টেনশন আছে। কাজ আবার পুনরায় শুরু করলাম, কাজ তো চলছেই ওই সময় থেকে। এর মাঝে আমি একটা পয়েন্ট ছেড়ে গেছি, যেটা
বলেন
যেদিন আমার প্রদর্শনী হয়, প্রদর্শনীর পরে যখন নিউজে আসে জিনিসটা, আমার এখানে একই দিনে সৈয়দপুর ক্যান্টনমেন্ট থেকে একটা টিম আসে, ইঞ্জিনিয়ারিং কোর্ট থেকে একটা টিম আসে, তারা আমার বাসায় আসছে প্ল্যান্ট দেখার জন্য, টেস্ট করার জন্য। এবং এট এ টাইম বুয়েট থেকে আমাদের দিনাজপুরের 4টা স্টুডেন্ট, বুয়েটের 3 জন আর একজন হচ্ছে দিনাজপুর পলিটেকনিকের, টোটাল 4 জন না 5 জন ছিল আর কি, এসে আমার এখানে আসলো। একই সময় 2টা টিম আসছে, মানে ওই স্টুডেন্টদের আমি বললাম যে আপনারা একটু অপেক্ষা করেন, আমি স্যারদেরকে আগে বিদায় করে দিই। তো স্যাররা ওই টেস্ট করতে 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 দেখা যাচ্ছে প্রায় 3 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ, 3 ঘন্টা তো ওই ছেলেগুলো আর বসে নেই, ওনারা চলে গেছে। চলে যাওয়ার পরে যেটা হয়েছে, কয়েকদিন পরে ওই ছেলেগুলো আবার ট্রাই করেছে, এতদিনে আমি আবার আমি ঢাকায় চলে আসছি। তো পরে ওনাদেরকে আর ওই সেইভাবে কথা বলা হয়নি। একদিন ওনারা ঢাকায় আমার সাথে মিট করেছে, 4 জন স্টুডেন্ট। মিট করার পরে পুরো জিনিসটা আমার সাথে জানতে চাইল। হ্যাঁ, আমি ওনাদেরকে যতটুকু বলা যায়, হ্যাঁ এটার যে সিকিউরিটি একটা বিষয় আছে, তো যতটুকু বলা যায় অতটুকুই বললাম। এখন অতটুকু বলার পরে ওনাদের বক্তব্য হচ্ছে যে ওনারা প্রত্যেকটা, মানে এটার প্রত্যেকটা জিনিস ওনারা জানতে চায়। আমি বললাম যে এটা তো এখন আমার প্যাটেন্ট করিনি, প্যাটেন্ট করা হলে দেন আমি আপনাকে জানাতে পারতাম। তো এখন যেহেতু প্যাটেন্ট করা হয়নি, তো আমি পুরো জিনিসটা তো এখন জানাতে পারছি না।
ওকে,
তো আমাকে ওই ছেলেগুলো একটা হুমকি দিল ওই সময়, মানে একটা ধমকের মতোই বা হুমকির মতোই বলা যায় যে আমরা চাইলে কিন্তু আপনার এটা বন্ধ করে দিতে পারি, আমাদের এই ক্ষমতা আছে।
এটা কি আপনি কোম্পানির কাছে সেল করে দেওয়ার পরে নাকি আগে?
না, কোম্পানির কাছে সেল করে দেওয়ার পরে
ঘটনা। ওকে,
যখন হুমকি দিল আমি আমার এমডি কে জানালাম বিষয়টা, তো এমডি সাহেব বলছে যে এগুলো অনেক হুমকি ধুমকি আসবে, এগুলো কানে নিলে চলবে না। বললাম ঠিক আছে। তো পরে আর ইয়ে করিনি ওই ছেলেদের সাথে, আর আমি যোগাযোগ করিনি, আমি আমার কাজ শুরু করলাম, কাজ করছি। পরে 2010 গিয়ে জানুয়ারি মাসে ওই ছেলেগুলো আবার আমার এখানে আসলো, দিনাজপুরের কথা বলছি, আমি দিনাজপুরে গিয়েছি, ওই 4টি ছেলে আবার আমার এখানে আসলো, এসে ওই আবার একই কথা যে আমাদেরকে আপনি এই জিনিসটা জানান, আমরা আপনাকে সকল প্রকারের হেল্প করব এই প্রজেক্টে। আমি বললাম যে আমার তো এখন সেরকম কোন হেল্প দরকার নেই, আমি এটাতে অলরেডি কাজ করছি, আর আমার এখানে অলরেডি ইঞ্জিনিয়ার আছে, বেশ কয়েকজন ইঞ্জিনিয়ার আছে, বুয়েটেরও ইঞ্জিনিয়ার আমি ওই সময় নিয়োগ দিয়েছিলাম উনি কোম্পানির থ্রুতে। ওনাদেরকে বিদায় করে দিলাম এইসব বলে, আমি আবারও ঢাকায় চলে আসলাম, কাজ চলছে আমার। 2010-এর শেষের দিকের কথা বলছি, আমার কাজ শেষ হবে এমন সময় ওই ছেলেগুলো করলো কি, ওই 4 জন ছেলের কথা বলছি, আমাকে বিভিন্ন রকমের মানে SMS আর মেইল করা শুরু করলো।
আচ্ছা আচ্ছা,
ফোন দেওয়া শুরু করলো বিভিন্ন নাম্বার থেকে, আর একটু মানে ধমক টাইপের আর কি, একটু থ্রেট করতেছে এই টাইপের। তো আমি পরে কি করব, কি আর করার, এমডি কে বললাম, এমডি বলছে জিটি করে দেওয়ার জন্য। তা আমি আর হেলামি করে জিটি কোনো কিছুই করিনি। পরে ওই ছেলেগুলো করলো আমাকে, ওই সময় 2010-এর কথা বলছি, 10-এর শেষের দিকে আমাকে একটা ফাঁসিয়ে দিল, যে কোনো একটা ইয়েতে ফাঁসিয়ে দিল, বলতে যে কোনো একটা ইয়ে থেকে আমাকে একটা মামলায় ফাঁসিয়ে দিল।
মামলাতে?
হ্যাঁ।
কি ধরনের মামলা ছিল
এটা? ছিল আমি কুরবানির 17 তারিখে, 2010-এর নভেম্বরের 17 তারিখে সম্ভবত কুরবানি ঈদ ছিল, আমি 16 তারিখে মানে চাঁদ রাতের কথা বলছি, আমি 16 তারিখে সকালে রওনা দিয়ে, আমি প্রচন্ড অসুস্থ, আমি তো ঢাকায় ছিলাম তখন, সন্ধ্যার দিকে মানে দিনাজপুরে পৌঁছেছি। দিনাজপুরে পৌঁছার পর আমার বাসায় আমি যখন নামি, আমি প্রচন্ড অসুস্থ, তো আমার একটা ফ্রেন্ডকে নিলাম শহর থেকে, আমার ফ্রেন্ডকে নিয়ে আমি ডাক্তার দেখালাম আগে, ডাক্তার দেখিয়ে আমার ফ্রেন্ডটাই আমাকে ধরে ধরে ডাক্তারের কাছে নিয়ে গেল, নিয়ে গিয়ে আবার বাসায় নিয়ে আসলো। বাসায় নিয়ে আসার পর আমি যখন বাসায় গেলাম, তো ঢাকা থেকে গিয়েছি, সবার জন্য তো শপিং করে নিয়ে গেছি, সবাইকে এই জিনিসগুলো দিচ্ছি, দেওয়ার সময় 15 মিনিট হয়নি, আমি বসিনি। হ্যাঁ, আমার মনে হয় যে এখনো মনে আছে, আমি বসিনি, বসা হয়নি, সবাইকে শুধু আমার জিনিসগুলো দিচ্ছি। এমন সময় কয়েকজন পুলিশ দেখি আমার বাড়ির সামনে।
আচ্ছা,
কি হয়েছে? ও, পুলিশগুলোর মধ্যে দেখি যে ওই পুলিশগুলোই, আমি একটা জিনিস মিস করে গেছি, মাঝে কিন্তু আমার এখানে সিকিউরিটি দেওয়া হয়েছিল। হ্যাঁ, দিনাজপুর ডিসি সাহেব এটা দিয়েছিলেন আমার বাসায়। 8 জন পুলিশ,
আপনার সেফটির জন্য নাকি?
আমার সেফটির জন্য।
আচ্ছা,
হ্যাঁ, 8 জন পুলিশ আর কি 3 মাস প্রায় আমাকে সিকিউরিটি দিয়েছে ওই সময়। হ্যাঁ, এটা আর্মিদের এবং ওই ডিসি সাহেবের কারণেই হয়েছে, ওনারাই এটা দিয়েছে ওই সময়। যখন ওই যে বিভিন্ন রকমের, এরকম তো হয়ই, কোনো কিছু করতে গেলেই দেখা হলো ফোন, মেইল, SMS এগুলো হয়। তো এর মধ্যে দেখি 2-3 জন পুলিশ আমাকে যাই, আমি যে বাসায় নামলাম, মানে চাঁদরাতের কথা বলছি, বাসায় নামলাম, তো দেখি যে 2-3 জন পুলিশ আমার পরিচিত, 4-5 জন পুলিশ আমার বাসার সামনে আগে আসছে। আসার পরে আমি সালাম দিলাম, বলছে যে পরিচিত পুলিশগুলো, বলছে আপনি? আলম যে হ্যাঁ, কেন আপনি? বলছে যে আপনার নামে একটা জিটি হয়েছে। আলম কি, কিসের বিষয়ে জিটি হয়েছে? আশ্চর্য বিষয়। বলছে যে না, আপনি, আপনার নামে একটা জিটি হয়েছে, ওসি সাহেব আপনার সাথে কথা বলতে চায়। আলম দেন ফোন দেন, তাহলে কথা বলি। তো বলে যে ফোনে না, আপনাকে যেতে হবে
থানায়।
হ্যাঁ, থানায় যেতে হবে।
জিটির জন্য কেন থানায় যেতে হবে,
এটা আমি নিজেও বুঝতেছিলাম না।
ওকে,
আমি বললাম যে আপনি ফোন দেন, আমি তাহলে ফোনে কথা বলতেছি, কি বিষয় নাকি? বলছে না, আপনার নামে তো জিটিটা হয়েছে, আপনাকে থানায় যেতে হবে, অসি সাহেব আপনার সাথে থানায় গিয়ে কথা বল, মানে থানায় আপনাকে গিয়ে কথা বলতে হবে আপনাকে। বললাম ঠিক আছে। তো সবাইকে বললাম যে ঠিক আছে, জিনিসগুলো তোমরা বের করে নাও, আমি একটু ঘুরে আসি। মানে আমি গেলাম, ওনাদের সাথে গেলাম। আমি আবার ফের কোম্পানির গাড়ি নিয়ে গেছিলাম, তো গাড়িটা আমি ছেড়ে দিলাম, আর আমি ওই ওদেরই গাড়িতে করে আমি ইয়েতে গেলাম, থানায় গেলাম। থানায় যাওয়ার পরে অসিকে বললাম, আপনি ডেকেছেন আমাকে? বলে হ্যাঁ। উনি আবার ফের নতুন অসি আসছে, তো আপনার নামে একটা জিটি হয়েছে, আপনার নাম কি মোহাম্মদ শাহিদ হোসেন? বললাম যে হ্যাঁ। বলতেছে যে উনি ইশারা করলো, উনার একটা SI বা পুলিশ চলি, ওদেরকে ইশারা করলো। ইশারা করার সঙ্গে সঙ্গে ওই পুলিশ করলো কি, আমাকে কোনো কিছু আর কোনো কথা নেই, আমার কাছ থেকে, আমার মোবাইল ছিল 2টা মোবাইল, আর আমার কাছে প্রায় 50,000 টাকার মতো মানে ছিল। আমি যেহেতু ঢাকা থেকে গেছি, তো ক্যাশ টাকা ছিল 50,000 আর মানি ব্যাগটা, এগুলো সব নিয়ে নিল। নেওয়ার পরে আমাকে লক আপে বন্ধ করে দিল।
মাই গুডনেস।
অথচ আমি কিছুই জানি না, কিছুই
পর্যন্ত আপনি কিছু জানেন
না? আমি কিছু জানি না কি কারণে, আমার কারণটাও বলে নাই যে কারণটা কি। পরে শুনি সারা রাত, রাত্রে তখন আমার তো লোকজন আসা শুরু হলো, একটা প্রেস্টিজের বিষয়। তারপরে আব্বু কোম্পানিকেও জানাই নাই।
আচ্ছা,
আমার এক মামা আর কি, উনি অ্যাডভোকেট দিনাজপুরের সিনিয়র অ্যাডভোকেট, উনিও আসলো, উনি জিনিসটা দেখলো অনেক, এটাকে কিভাবে কি করা যায়, কোনোটাতেই কোনো কাজ হয় না। পরের দিন আমি কিন্তু কিছুই জানি না, আমি ওই লক আপেই আছি সারাটা রাত লক আপে। না, আমার আর অত টেনশনও হচ্ছে না যে কি হবে, দেখা যাবে। হ্যাঁ, আর আটকি আর কি করবে, হয়তো বা দেখা গেলো রাত্রে রাখলো, কালকে হয়তো বা ছেড়ে দিবে।
কি কারণে হচ্ছে সেটা কিন্তু আপনি তখনও জানেন
না? আমি জানি,
আমরাও জানি না।
না, শুধু বলা হয়েছে আমার নামে একজন একটা জিডি করছে।
জিডি করেছে, জিডির কারণে তো ভাবে লকারে রাখার কোন লজিক নাই।
তো গেল সারাটা রাত, কারোর সাথে দেখা করতে পারছি না। তো ভোরবেলা, ভোর যখন হয়ে আসছে, ওই সময় আমার এক ভাই, উনি বলল আমাকে, সাইদ তোমার নামে তো একটা মামলা করা হয়েছে।
মামলা?
হ্যাঁ,
নাও মামলা আসলো জিডি থেকে। ওকে,
কি মামলা করা হয়েছে? মামলা করা হয়েছে ইফ টিচিং মামলা।
ইফ টিচিং মামলা?
হ্যাঁ, আর ওই সময় এই মামলাটা খুবই প্রচলিত, মানে ওই সময় নাকি প্রথম এটা বের হয়েছে,
দ্রুত শাস্তি দিয়ে দেওয়া যায়।
হ্যাঁ, পরে আমি শুনি যে অসি সাহেব যখন, মানে এই মামলাটা যখন দেয় এখানে, ওই ছেলেগুলোর নামগুলো আমার এখন মনে আছে, ওই ছেলেদেরই যার দ্বারা দিছে, ওইটা হচ্ছে একটা, ওই ছেলেদেরই একটা ভাগিনী, মানে বাদী বানিয়েছে।
কারা ছিল আপনার এলাকার লোকজন? ছিল ছেলেগুলো,
একজন ছিল এলাকার, আর একজন ছিল আমার এলাকা থেকে একটু দূরে।
এরা কি আপনার চেনা পরিচিত ছিল? চেনা পরিচিত ছিল সামহাও,
হয়তো আমাকে চিনতো, আমি চিনতাম না। ওই ছেলেগুলোকে আমি পরে চিনছি, যখন তারা আমার এখানে আসছে, আমার প্ল্যান্ট ভিজিট করতে চাইছে, আমার সাথে কয়েকবার কথা বলছে।
বাই দ্য ওয়ে, আপনার প্ল্যান্ট ভিজিট তো সাধারণ একজন মানুষ করলেও বুঝতে পারবে না যেখানে কি হচ্ছে।
হ্যাঁ,
নিশ্চয়ই তারা আপনার কাছ থেকে যদি আইডিয়াটা নিতে চাইতো বা আইডিয়া চুরি করতে চাইতো, হোয়াট এভার দ্য আইডিয়া, তারা নিশ্চয়ই শিক্ষিত ছিল। কারা ছিল আসলে এরা?
এরা তিনজন ছিল বুয়েটের স্টুডেন্ট।
বুয়েট মানে ঢাকা
ইউনিভার্সিটি?
বুয়েট, সেই বুয়েট।
হ্যাঁ, আর একজন ছিল দিনাজপুর পলিটেকনিকের স্টুডেন্ট, আর আরেকজন ছিল হচ্ছে দিনাজপুর সরকারি কলেজের স্টুডেন্ট।
আর ইউ শিওর তারা বুয়েটের স্টুডেন্ট ছিল?
ইয়েস।
মাই গুডনেস।
হ্যাঁ,
নাও দ্য স্টোরি।
যাই হোক, আমি কি বলবো, তো আমি পরের দিন, মানে আমি নিজেও বুঝতে পারতেছি না যে এখন আমার কি করা দরকার, মানে ভর হয়ে আসছে আমাকে।
কি মামলাতে যারা, যাদের নামগুলো ছিল তাদের মধ্যে আপনি যে
কোন সাক্ষী? ওই সময় যখন মামলাটা, মানে মামলার সময় আমি জানি না কারা করছে, মামলাটা কে করছে আমি তখনও জানি না। আমি ভরে শুধু বলল আমাকে ওই রুবেল ভাই যে তোমার নামে একটা মামলা করছে। কি মামলা? ইফটিচিং মামলা। ইফটিচিং মামলা লিখছে কি বলছে এটাও এখন আমরা জানি না। পরের দিন ঈদের দিন কোন কোর্ট বসে নাই, তারপরে ওই যে এমার্জেন্সি কিছু কোর্ট বসে না, ম্যাজিস্ট্রেট কোর্ট তো না, ওই ম্যাজিস্ট্রেটের রুমে আমাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর ওখানে জামিন চাওয়া হলো, জামিন দিল না। যাই হোক, মানে যেহেতু ঈদের দিন সেদিন ওই জুনিয়র ম্যাজিস্ট্রেট ছিল তো উনি জামিন দিল না, আমাকে চলে যেতে হলো জেলখানায়। ঈদের দিন 17 নভেম্বর 2010, তখনও আমি জানি না যে মামলাটা কেন করেছে, কারা করেছে, আমি কিন্তু তখনও জানি না মামলা কারা করেছে, কি করেছে, মামলাটা লিখছে কি, আমি কিছুই জানি না। পরের দিন এরকম দুই তিন দিন পার হওয়ার পরে পরে যখন কোর্ট খুলল, যেদিন ফার্স্ট যেদিন কোর্ট হলো 21 তারিখ সম্ভবত, আমি আমার অ্যাডভোকেট যারা ছিল প্রায় দিনাজপুরের যারা টপ টপ অ্যাডভোকেট ছিল, 16 জন অ্যাডভোকেট দাঁড়ালো আমার আমার পক্ষে।
আপনার পক্ষে? ওকে।
হ্যাঁ, তো সবারই একটা কথা যে মামলাটা করা হলো কেন, আর মামলাটা যেভাবে করেছে আমি সেদিনও জানি না। তো যেদিন ওরা মানে কথা বলতেছে যখন জজের সাথে, তো মামলাটা এমন হয়ে দিয়েছে যে পুরো মামলাটা একটা মিথ্যা মামলা দেখা যাচ্ছে যে লিখছে মামলাটা পুরোটাই। যাই হোক, অনেক ইয়ে করার পরে মানে অনেক কি বলে গেলে জেরা জেরা হচ্ছে, আমাকে শুধু জজ সাহেব বলল, মানে ম্যাজিস্ট্রেট যে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, উনি শুধু বলল যে তুমি দোষী না নির্দোষ, ঠিক এইরকমই সম্ভবত আমার
কিছু একটা জিজ্ঞেস করেছে।
তাহলে স্যার আসলে আমি এটার মামলাটা কি কারণে হয়েছে আমি নিজেও বলতে পারতেছি না, আর কে করেছে আমি এখন ওইটাও জানি না, কারণ আমি গতকাল রাতেই আসছি ঢাকা থেকে, আর আমি গতকাল রাতেই এসে ডাক্তার যে দেখিয়েছি যে প্রেসক্রিপশনটা আমার কাছে এখনো আছে।
ঈদের দিন ঈদ তো করা হলো না, আপনি যদি চান রাতে আপনাকে ধরে নিয়ে গেল বা চান রাতের পরে। ওকে,
বলার পরে পরে তো বলছে যে ঠিক আছে আমি দেখছি। এর মাঝে করছে কি ওরা একটা রেকর্ড, হুবহু মানে বোঝাতে চেয়েছে তারা আমারই কণ্ঠ, তারা এরকম দেখিয়েছে যে আমি ফোনে কাউকে একটা ধমকি দিছি, এরকম একটা রেকর্ড তারা কোর্টে জমা দিয়েছে। জজ সাহেব শুনলো, শোনার পরে আমি সঙ্গে সঙ্গে বললাম স্যার এটা আপনি আইডেন্টিফাই করেন, স্যার এটা আমার রেকর্ড না, এটা আমি চ্যালেঞ্জ করছি স্যার। ওরা করলো কি, ওরা করছে কি রিমান্ড চায় বসছে আমার,
যারা আপনার বিবাদী
ওই ছেলেগুলা মানে, হ্যাঁ ওই বিবাদী আর কি। এখন জজ মানে ম্যাজিস্ট্রেট উনি সেদিন করলো কি, জামিনও দিল না মানে রিমান্ডও দিল না। তো পরে সেদিনও আর জামিন হলো না। ওইখান থেকেই আমার অ্যাডভোকেট বলল যে এটা এমন ভাবে সাজানো হয়েছে, দিনাজপুর থেকে জামিন পাওয়া খুবই টাফ, এখানে অনেক বড় বড় লোক নাকি হাত আছে এটাতে,
এই মামলাতে,
এই মামলাতে। পরে আর কি করার, আমি সঙ্গে সঙ্গে তখন না পেরে আব্বুকে বললাম তুমি অফিসে ফোন করো, ফোন করলো অফিসে, অফিসে ফোন করার সঙ্গে সঙ্গে বললো আপনারা সেদিন রাতে আমাকে জানালেন না কেন, জানালে কিছু একটা করার চেষ্টা করতাম। পরে
ওকে সানি, আমরা এখান থেকে ফিরবো, একটা ছোট্ট বিরতি নেই, 4 মিনিটের বিরতি নিচ্ছি প্রিয় শ্রোতা। ঠিক 4 মিনিট পর সানি যেখানে গল্পটি থামিয়ে দিয়েছে ঠিক সেখান থেকে আবার শুরু করতে চাই। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 এ। সানিকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। এছাড়া আপনারা ফোন করতে পারেন আপনাদের জীবনের গল্প বলার জন্য, সানিকে নিয়ে কিছু বলার থাকলে সেটা বলার জন্য আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 9115668। আমি আবারও বলছি 9115668। ওখানে ফোন করার পরে আপনি আপনার নাম এবং সেল নাম্বারটি স্পষ্ট করে বলবেন এবং তারপর আপনার জীবনের গল্প সারাংশ বলে বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে, আমাদের টিম মেম্বার আপনার সঙ্গে যোগাযোগ করবে। আরও একটি নাম্বার রয়েছে 09613892892। আরও একবার বলি 09613892892। আমরা 4 মিনিট পর আবারও ফিরছি ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920 তে।
ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920। ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
দিস ট্র্যাক ওয়াজ ডাউনলোডেড ফ্রম fusionbd.com।
ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920। ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
4 মিনিট পর প্রিয় শ্রোতা আরো একবার স্বাগত। সানি রয়েছে আজকে আমাদের সাথে জীবনের গল্প বলার জন্য। অত্যন্ত সিনেমাটিক হলেও তার যে জীবনের গল্প সেটা সত্য, এবং তার যে জীবনের গল্প সেই জীবনের গল্প অতি সম্ভাবনাময়। আমরা একজন সানিকে এখানে হাজির করে আপনাদেরকে বলতে চেয়েছি যে এরকম অসংখ্য সানি আমাদের সমাজে রয়েছে এবং প্রত্যেকটি মানুষই এক একজন সানি হতে পারে, কৌতূহলের জায়গা থেকে, আবিষ্কারের জায়গা থেকে পুরো সমাজকে পাল্টে দিতে পারে, সেই জায়গাটিতে যদি আপনি নিজেকে চিন্তা করতে পারেন, একটা হ্যালো ইট 920 যদি আপনার জীবনের পাথেও হয়, তাহলে আমরা বলতে পারবো আমাদের হ্যালো ইট 920 অনেক সাকসেস। কি তার জীবনের গল্প শেষ পর্যন্ত শুনতে হবে, অত্যন্ত চমকপ্রদ আজকের এই জীবনের গল্প, তার কাছে আবারও ফিরছি। তবে তার আগে বলতে চাই, আপনি যদি তাকে দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আরো একবার বলছি www.facebook.com/hello8920, ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 এর মেম্বার হয়ে যাবেন। হ্যাঁ সানি, তারপর
এমডি সাহেব আপুরা আসলো ঢাকায়, আসলো ঢাকায় এসে সব কাগজপত্র ওইখান থেকে কি করতে হয়, মিস কেস করতে হয়, মানে একটা অভিজ্ঞতা হয়েছে। তো ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে মিস কেস করে জজ কোর্টে আনতে হয়, জজ কোর্ট থেকে একটা আবার কি যেন করতে হয়, ওইখান থেকে হাইকোর্টে নিয়ে আসলো ওই মামলাটা, হাইকোর্টে নিয়ে আসে হাইকোর্টে কাগজ সাবমিট করার সঙ্গে সঙ্গে জামিন দিয়ে দিল। এখান থেকে আমি দেখালো যে 7-8 দিন প্রায় চলে গেছে এর মাঝেই। পরে আমি দিনাজপুর থেকে আসলাম হাইকোর্টের বেল পেয়ে, এরপরে আমি ঢাকায় আসলাম ওখান থেকে। মানে এই জিনিসগুলো পরে এখন আমি ওখানে পড়তেছি, মানে যখন ওই যে কি বলে এটাকে এজাহার মামলা যেটা করে আর কি, যে মামলাটা করেছিল ওইখানে মানে এমন কিছু লিখেছে যেটা মানে একজন মানুষ যখন পড়বে ও নিজেই বুঝতে পারবে যে এটা তো মিথ্যা একটা মামলা। আর কোন সাক্ষী দেয়নি, যে সাক্ষীগুলো যে নাম যে কারো সামনে এই ঘটনা ঘটছে বা এরকম কিছু, কোন সাক্ষীর কারো নামই দেওয়া হয়নি। যাই হোক, ঢাকায় আসার পর এমডি আমাকে বলল, মানে একটু রাগান্বিত সুরেই বলল যে আপনার যখন এটা হয়েছে আপনি আমাকে বললেন না কেন সেদিন, আপনি সেদিন বললেই তো কিছু একটা করা যেত। আমি বুঝতেই পারিনি যে তারা আমাকে আটকে দেবে। তো বললো যাই হোক যেটা হওয়ার হয়ে গেছে। তো ওই ছেলেগুলো তখন থেকে আর কি আরেকটু বেশি উনাদের সাথে আমার একটা রাগারাগি পর্যায়ে হয়ে গেল, এবং কি বলবো যে একটা শত্রু বলা যায়। তো ওরা এরপরে যেটা হয়েছে, আমি তো আমার এইদিকে প্ল্যান্টের কাজ 2010 শেষ হওয়ার কথা, কিন্তু আমি এখানে আটকে যাওয়ার কারণে আমার ওই প্ল্যান্টের কাজটা আরো 2-3 মাস পিছিয়ে গেছে। দেখা হলো তখন আমি 2011-28 এপ্রিল আমার প্ল্যান্টের কাজটা আমি শেষ করি, এবং সেদিন 28 এপ্রিলে আমার প্ল্যান্ট কি বলবো ভায়াবল প্রজেক্ট।
আপনি তো জামিন পেয়ে গেলেন?
হ্যাঁ।
এবং জামিনে কি কোনো কন্ডিশন ছিল?
6 মান্থ,
6 মাসের জন্য।
হ্যাঁ।
তারপরে কি আপনাকে এখনো হাজিরা দিতে হয় নিয়মিত?
না না, ওটা রায় হয়ে গেছে।
রায় কি ছিল?
নির্দোষ খালাস।
নির্দোষ খালাস, মানে আপনাকে ভুগতে হলো কতদিন?
প্রায় 3 বছর।
3 বছর আপনাকে গিয়ে এখানে হাজিরা দিয়ে আসতে হয়েছে।
হ্যাঁ।
এবং ইপটিজ মামলাতে।
হ্যাঁ।
আপনার এলাকায় আপনার সম্পর্কে লোকজন খারাপ?
সবাই আমার কাছে প্রথমে মনে হয়েছে যে এরকম, কিন্তু সবাই আমাকে ওরাই আরো আমাকে সান্ত্বনা দিয়েছে। হ্যাঁ, লাইফে এরকম অনেক কিছু হয়।
দ্য থিং ইজ দ্যাট এই মানুষটা অনেক দারুণ একটা কিছু আবিষ্কার করেছে, যেটা আমাদের বিদ্যুতের জন্য অনেক বড় একটা ইনোভেশন বলে আমরা মনে করছি। ওর জায়গা থেকে এখন পর্যন্ত এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট, এবং আপনারা পুরো লাইফের ডায়াগ্রামটাই শুনলেন, এবং সেটার জন্য নেগেটিভ ফোর্সেস যেটা হলো ওর কাছ থেকে এটা ছিনাই নেওয়ার জন্য হোক বা যে কোনো কারণেই হোক না কেন, ওকে একটা মামলায় ফাঁসিয়ে দেওয়া হলো, এবং 3 বছর ও এটার পেছনে দৌড়িয়েছে। 3 বছর পরে ওকে বেকসুর খালাস দেওয়া হলো। এই যে একটা প্যাচ, এই প্যাচটা জীবনে অবশ্যই আছে, এবং একটা কথা বলা হয়ে থাকে যে লাইফ ইজ নট বেড অফ রোজেস, এবং যে কোনো সফলতার পেছনেই এক ধরনের অবস্টাকল থাকবেই, এবং অবস্টাকল না থাকলে নাকি সেটা সাকসেসই না। কিন্তু কেন, প্রয়োজনটা কি, কেন করতে হবে, একটা মানুষকে কেন পিছিয়ে দিতে হবে? যাই হোক, আপনার কোম্পানির প্রসঙ্গে আপনি আসছিলেন।
হ্যাঁ, যখন 28 এপ্রিল যখন আমার প্ল্যানটা কমপ্লিট হলো, দেন ওই সময় আমার যে কোম্পানি যাদের সাথে এগ্রিমেন্ট ছিল আমার, তো ওই কোম্পানি হঠাৎ করে লস করছে, এবং এক পর্যায়ে দেখা গেল যে কোম্পানি বন্ধ প্রায়।
মানে কি আপনার প্রজেক্ট রান হওয়ার পরে লস করলো?
রান হওয়ার পরে।
কেন লস কেন করলো?
এই প্রজেক্টে লস না, কোম্পানির তো এটা একটা ছিল রিসার্চ প্রজেক্ট,
একটা পার্টিকুলার প্রজেক্ট। হ্যাঁ
হ্যাঁ, ওনারা তো ওনাদের বিজনেস আলাদা ছিল।
ওকে।
এবং আরো বিভিন্ন কারণে কোম্পানি কিন্তু বন্ধ হয়ে গেল।
আচ্ছা।
তারপরেও এখনো ওই প্ল্যান্ট, যে প্ল্যান্টটা করেছি আমরা, এই প্ল্যান্টটা এখনো ওই কোম্পানির জায়গাতেই আছে।
মানে ওই কোম্পানির নামেই আছে?
না না, আমাদের এখন
কোম্পানির জায়গাতেই এটা থাকবে, কিন্তু যদি কোম্পানি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আপনার প্ল্যান্টটা কি কোম্পানির নামেই থেকে যাবে?
না, ওটা আমার নামে আছে এখন।
এখন কোম্পানি যেহেতু বন্ধ হয়ে গেছে, তার মানে এটা এখন আপনার প্রপার্টি।
হ্যাঁ, এটা আমার প্রপার্টি।
বাই দ্য ওয়ে, আপনার কথা ছিল আপনি রয়্যালটি ফি 10 কোটি টাকা পাবেন, ওটা কি আপনি পেয়েছিলেন?
না, ওটা তো কোম্পানি বন্ধ হয়ে গেল, এই কারণে আর পাওয়া হয়নি।
কত সালের কাহিনী ছিল এটা?
এটা 2011-তে।
2011 না, 2015। 4 বছর কি অবস্থা দাঁড়িয়েছে, আপনি কিভাবে ফাইট করছেন বা কিভাবে এগিয়ে গেছেন? এরপরে কি গভর্নমেন্ট আর আগ্রহ দেখিয়েছে?
2009 তো আর পরে আমরা তো পিএম এর সাথে যোগাযোগ করলাম না, বা ওখান থেকে হলো না। পরে তো এই প্ল্যান্ট আমরা এর মাঝে যে ঘটনাগুলো বললাম এগুলো হলো, প্ল্যান্ট কমপ্লিট হলো, দেন কোম্পানিও প্রায় বন্ধ হয়ে গেল। তো পরে এখন আমি আর কি, আমি কি করব, মানে আমি যেটা বলতে চাই যে আল্লাহ তাআলা যা করে ভালোর জন্য করে।
নিশ্চয়ই।
কোম্পানি বন্ধ যখন হয়ে গেল 2011-এর কথা বলছি, বন্ধ হতে হতে প্রায় কোম্পানি যখন লস আর কি, 2011 তো লস প্রজেক্ট, কোম্পানি খুবই লস, খুবই একটা ধ্বংসের একটা পথে চলল। 2012-তে গিয়ে কিন্তু কোম্পানি বন্ধ হয়ে গেল। তারপরেও 2012 পর্যন্ত তারা আমার যে অনারিয়াম, ওনারা আমাকে পার মান্থ 1 লাখ টাকা অনারিয়াম পে করত।
ওটা আপনাকে দিয়ে গেছে?
হ্যাঁ। তো প্রথমে দিয়েছে ওসব 35,000 টাকা করে। তো আমার কাজের যে স্পিড এটা দেখার পর দুই মাসের পরেই আমাকে 50,000 টাকা। তো পরে যখন দেখছে যে আমি মানে কাজ এমন ভাবে করছি যে আমার মানে অনেক মনে হচ্ছে যে কয়েকজনের কাজ আমি নিজেই
করছি
সব মিলে। তখন এমডি একটা বোর্ড মিটিং ডাকলো, ডেকে আমারটা কিন্তু 1,00,000 টাকা করে দিয়েছিল। তো 2012 এই অনারিয়ামটা বন্ধ হয়েছে। আমার যেহেতু কোম্পানি বন্ধ, প্ল্যান্ট কমপ্লিট হয়ে গিয়েছে, মোটামুটি ডায়াগ্রাম যেটা করেছিল ওইটাকে যেটা করেছিলাম ওইটাকে আরো আপডেট করেছি, আপগ্রেড করেছি, এখন আর কি করার কি করব এই চিন্তায় আমি ওই সময় ব্যস্ত। এখন চেষ্টা করলাম যে এটার প্যাটেন্টের যে বিষয়টা, আমি কিন্তু ওই সময় পর্যন্ত জানি না যে প্যাটেন্ট কিভাবে করতে হয়। আমি জানি প্যাটেন্ট করতে হয়, বাট কিভাবে করতে হয় এটা আমি জানতাম না। বিভিন্ন জনের সাথে যোগাযোগ করলাম যারা এইগুলার এই সম্পর্কে মানে অভিজ্ঞ। আমার যে ব্যারিস্টার ছিল, মানে আমি যে ব্যারিস্টারের দ্বারাই যে আমার যে মামলার কথা বলছি, ওই ব্যারিস্টারের সাথে কথা বললাম। তো উনি আমাকে অনেক পরামর্শ দিল যে প্যাটেন্ট কিভাবে করতে হয়। মানে এর মাঝে দেখা গেল যে আমি বেশ কিছু লোকের সাথে আমার পরিচয় হলো, যেমন আছে মাসুদ ভাই, মাহবুব ভাই, নাসির ভাই, তারপরে আরো শরীফুল, এরা সবাই এক একজন এক একজন এক একটা ইউনিভার্সিটির, কেউ আছে ব্র্যাকের, কেউ আছে বুয়েটের, জাহাঙ্গীরনগরের, কেউ আছে গ্রিন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির, কেউ আছে ইউআইইউর। একটা টিম আমি গঠন করলাম ওই সময় 2012 কথা বলছি, পরিচয়ের ভিত্তিতে। উনাদেরকে আমার ভালো লাগলো এবং উনারাও প্রপোজ করলো, আর আমার কাছেও মনে হয়েছে যে না, আমার এখন একটা টিম ফর্ম করা দরকার। তো আমি একটা টিম তৈরি করলাম কয়েকজন মিলে এটাকে নিয়ে কাজ করার জন্য। তো আমরা 2012 অনেক চেষ্টা করলাম এটাকে নিয়ে প্যাটেন্ট, তারপর প্যাটেন্ট লেখালেখি শুরু করলাম 2012। তো প্যাটেন্ট লিখতে এখানে অনেক প্রসেস প্যাটেন্টের জন্য, তো এটা সময় লাগতেছিল। তারপরে ডিজাইনের বিষয়গুলো ছিল, 2D 3D, অনেক প্যাটেন্টের জন্য তো 2D দরকার হয়। 2012 থেকে 2013 মানে এই কয়েক মাস এরকম করতেই কেটে গেল। 2013 জানুয়ারি মাসে সম্ভবত আমরা যে টিমটা ফর্ম করলাম কয়েকজন মিলে, আমরা সিদ্ধান্ত নিলাম যে এটাকে একটা প্রেজেন্টেশন মানে প্রদর্শনীর মতো আর কি করব আমরা। এটার জন্য আমরা প্রিপারেশন নেওয়া শুরু করলাম আমাদের পুরো টিম, মানে আমার ওই সময় আমি আর একা নেই, আমার পুরো একটা টিম আছে। তো 2013 পুরো একটা বছর এটা নিয়ে আমরা স্টাডি করলাম।
আচ্ছা,
পুরো একটা লিটারেচার তৈরি করলাম এই প্রজেক্টের উপর। তো লিটারেচার তৈরি করতে প্রায় এক বছর সময় লেগেই গেল, এবং এর মাঝে আমরা বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন প্রফেসর, বিভিন্ন সায়েন্টিস্ট যারা আছেন ইনাদের সাথে যোগাযোগ করা শুরু করলাম, এবং এটা নিয়ে আমরা আলোচনা করা শুরু করলাম যে এটা কিভাবে এখন, এটা যেহেতু একটা প্ল্যান্ট রান করছে, তো এখন তো কারো আর মানে বলার কোন যুক্তিগতাই নেই যে এটা ফলস কোন প্রজেক্ট, যেহেতু প্ল্যান্ট এখন রান করছে, একটা প্রুভড আছে আমার কাছে। আমরা বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন প্রফেসরদের সাথে যোগাযোগ করা শুরু করলাম, ইনক্লুডিং বুয়েট, আরো যারা আছেন যেমন শামসুল আলী স্যার আছেন, আরো বেশ কিছু ইউনিভার্সিটির ব্যাক ইউনিভার্সিটি আছে। তো এক পর্যায়ে বুয়েটের এক প্রফেসরের সাথে আমরা কথা বললাম, যথেষ্ট হেল্প করলো আমাদেরকে, এবং শামসুল আলী স্যার, উনার সাথেও পরিচয় হলো। স্যারের কাছে যেদিন আমরা ফার্স্ট গেলাম, স্যার এক কথাই বলেন, মানে প্রথমে তো উনি কোনোমতেই বিশ্বাস করবে না, স্যার বলতেছে এটা কোনোদিনও সম্ভব না। আমরা যেভাবে উনাকে বললাম যে স্যার এরকম একটা প্রযুক্তি আমরা ইনভাইট করেছি, মানে উনি প্রথমে এটা নিয়ে কথাই বলবে না, বলছে যে এটা কোনোদিন সম্ভব না। আমরা বললাম স্যার প্ল্যান্ট এখন রান করতেছে, স্যার আপনি আগে একটু ভিজিট করে আসেন প্ল্যান্টটা, দেন তারপরে আপনি এই কমেন্টসটা করেন। অনেকক্ষণ চুপ থাকলো, তারপরে বলছে যে আচ্ছা ঠিক আছে আমি আগে দেখব। তো উনাকে আমরা নিয়ে গেলাম প্রজেক্টে নিয়ে গেলাম, এবং পুরো মেশিন উনাকে আমরা দেখালাম। দেখার পরে উনি বাসায় আসলো, বাসায় আসার পর আমরা সহ আসলাম, তো উনি চুপ, মানে একদম চুপ হয়ে আছে, উনি কি বলবে বুঝতে পারতেছিল না। পরে উনি একটাই কথা বলল যে এটা যত তাড়াতাড়ি সম্ভব প্যাটেন্ট করো,
রাইট,
যত তাড়াতাড়ি সম্ভব তোমার এইটার জন্য। তখন স্যার নিজে থেকে বললো যে তোমার এইটার জন্য প্যাটেন্ট করার জন্য কি দরকার, কেন করতেছ না প্যাটেন্ট? আমি বললাম স্যার আসলে প্যাটেন্টটা কি করতে হবে আমি নিজে, মানে কিভাবে করতে হয় কিন্তু আমার জানা নেই। তখন বললো আমি তোমাদেরকে বলতেছি প্যাটেন্টটা কিভাবে করতে হয়, এবং এটার জন্য তোমাদের যা যা ব্যবস্থা করা দরকার। উনি উনার এক পরিচিত অ্যাডভোকেট ছিল, যা কি আইপি অ্যাডভোকেট আর কি, উনার কথা বললেন। তো আমরা উনার সাথে মিট করলাম, প্রথমে মিট করলাম হচ্ছে সাউথ ইস্টের ল ডিপার্টমেন্টের চেয়ারম্যান উনার সাথে। তো উনি বলল যে এটা আমার থেকে ভালো ওই ব্যারিস্টার নাসির আলম পারবে। হ্যাঁ, তো উনার সাথে আমরা মিট করলাম, উনি মিট করায় দিল। পরে উনার সাথে মিট করার পর উনি জিনিসটা আগে বলল যে এটা তো বিশ্বাস করাই টাফ, ব্যারিস্টারও একই কথা বলল, ঠিক আছে কে পাঠিয়েছে? বলল স্যার। বলল যে আচ্ছা ঠিক আছে, তবে আমি তার আগে প্ল্যান্ট আমি আগে দেখবো। হ্যাঁ, আমি প্ল্যান্ট না দেখে এটার উপর কাজ শুরু করবো না। কারণ এখন আমি কাজ শুরু করতে পারি, কাজ শুরু করলে আপনারা আমার যে ফি এটা আপনারা দিতে পারবেন না। তো ওনাকে আমরা নিয়ে গেলাম আমাদের প্ল্যান্টে, প্ল্যান্ট দেখালাম, রান করলাম, প্ল্যান্ট তো রান করতেছে একটা ইন্ডাস্ট্রির ভিতরে। তো উনি দেখে বললো যে ওকে এখন এটার জন্য যা কিছু করার দরকার হয় এটা আমি করব, প্যাটেন্টের জন্য যা যা করা দরকার, আর আমি আপনাদের কাছে যেটা মানে একটা আবদার সেটা হলো আমি আপনাদের এই টিমের মানে এই আমরা যেটা নাম দিয়েছি, নামটা দিয়েছি শমশালি স্যার, যে হেকমত কনভার্সন টেকনোলজি, দ্যাট ইজ হেভি সার্কুলার মুভিং অবজেক্টস ট্রিগারিং এনার্জি,
এটার নাম দিয়েছে হেকমত।
হ্যাঁ, হেকমত সংক্ষেপে। তো উনি বলতেছে আপনাদের এই হেকমত টেকনোলজির স্ট্র্যাটেজিক অ্যান্ড মানে লিগ্যাল অ্যান্ড স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার হিসেবে আমি থাকবো, এটা হচ্ছে উনার প্রপোজাল ছিল। আমরা বললাম যে এটা আমাদের জন্য আলহামদুলিল্লাহ। এদিক থেকে শমশের আলী স্যার ওই একই কথাই বলল যে এটার জন্য যা যা করা দরকার আমি করবো তোমরা। আমি বললাম যে স্যার তাহলে আপনারা আপনি তাহলে আমাদের অ্যাডভাইজার হিসেবেই আসেন, আপনি যদি আসেন তো আমরা খুশি হব।
ওকে,
হ্যাঁ স্যার রাজি হলো। এট এ টাইম বুয়েটের একজন প্রফেসর উনিও আমাদের সাথে এড হলেন। এড হয়ে আমরা এটা নিয়ে আরো কি করা যায়, এটা নিয়ে কতটুকু একটা মানুষকে বোঝাতে হলে তো এটার একটা বাস্তব একটা ব্যাখ্যা দাঁড় করতে হবে, এটা নিয়ে আমরা কাজ শুরু করলাম আর এট এ টাইম ওই ব্যারিস্টার সাহেব প্যাটেন্টের জন্য। তো এইটা করতে করতে 2013 পুরোটাই শেষ হয়ে গেল। 2013 গিয়ে আমরা একটা প্রেজেন্টেশন দিলাম।
কাকে?
এটা দিলাম হচ্ছে স্যাররা যারা ছিল।
প্রেজেন্টেশনটা ফর হোয়াট? কি জন্য প্রেজেন্টেশন?
এটা আমরা
নিজেরা নিজেদের জন্য
মানে স্যার, এখানে স্যার ছিল ওই বুয়েটের।
আই থিঙ্ক ইউ গট আ গুড টিম, এর মধ্যে আপনি একটা বড় স্ট্রেংথ পেয়ে গেছেন, একটা ভালো টিম পেয়ে গেছেন। হ্যাঁ
জি জি।
তারপর
প্রেজেন্টেশনটা দিলাম স্যারদের কাছে, সবাই বললো যে না এটা পারফেক্ট একটা প্রেজেন্টেশন হয়েছে, এখন কি আর করার।
ততদিনে কি আপনার এই জিনিসগুলো কি ব্যবহার হয়ে যাচ্ছে, মানে যেটা হয় না যে বিদ্যুৎপন্ন হচ্ছে কোথাও না কোথাও কাজে লাগছে, কোথায় হচ্ছিল ওই সময়?
এটা এটা তো বলেছিলাম যে 2011 রান করেছি 28 এপ্রিল, ওই সময় থেকে এখন পর্যন্ত রান করছে, সেটা টঙ্গীর একটা ফ্যাক্টরিতে।
কত কেভি উৎপন্ন হচ্ছে
এটা? 65 কেভি।
এখানে
দেখা গেল যে 500টা 100 ওয়াটের বাল্বের কথা যদি চিন্তা করি,
500টা জ্বালানো যাবে,
500টা।
ওকে, কি পরিমাণ কস্ট হয় এই 50 কিলোওয়াট উৎপন্ন করতে?
প্রোডাকশন কস্ট
না, আমি যদি কম্পারেটিভলি বলি আমার এক্সিস্টিং সিস্টেমে কি পরিমাণ কস্ট হচ্ছে, আপনার ওখানে কি পরিমাণ কস্ট হচ্ছে
প্রোডাকশন কস্ট? প্রোডাকশন কস্টের জন্য আমার এখানে প্রায় পার কিলোওয়াট আওয়ার 20 পয়সার মতো কস্টিং পড়ে।
আর আমার এক্সিস্টিং সিস্টেমে
এগুলো ডিজেল প্ল্যান্টের ক্ষেত্রে 15-16 টাকা পড়ে,
15-16 টাকা পড়তেছে আমার বর্তমান যে সিস্টেম আছে সেই সিস্টেম
ডিজেল প্ল্যান্ট।
আর আপনি যেটা উদ্ভাবন করেছেন সেটাতে পড়তেছে মাত্র 20 পয়সা।
হ্যাঁ হ্যাঁ,
দিস ইজ কল ইনোভেশন প্রিয় শ্রোতা। কিন্তু কথা হচ্ছে যে এই ইনোভেশন এখন পর্যন্ত আপনার দোরগোড়ায় পৌঁছায়নি, কিন্তু এটা ফাইট করতেছে। এবং আমরা আজকে যে ছেলেটিকে এখানে জীবনের গল্পে নিয়ে এসেছি সে আমাদের মতোই খুবই সাধারণ একজন মানুষ, অসাধারণ ভাবে অসাধারণ ইনস্টিটিউশনে পড়ে অসাধারণ জ্ঞান অর্জন করে সে অসাধারণ বড় কিছু করে ফেলেনি, খুবই সাধারণ একজন মানুষ হয়ে সে অসাধারণ কিছু করার চেষ্টা করে যাচ্ছে। দ্যাট ইজ আওয়ার বুলেট পয়েন্ট অব দিস স্টোরি। আপনি যে জায়গাটায় ছিলেন একটা প্রেজেন্টেশন রেডি করলেন নিজেদের জন্য, ওকে ফাইন। তারপর
হ্যাঁ, আমরা নিজেরাই প্রেজেন্টেশনটা কমপ্লিট করার পরে নিজেরা এটা নিয়ে স্যারদেরকে যখন দিলাম প্রেজেন্টেশনটা, স্যাররা বলল যে না প্রেজেন্টেশনটা ভালো হয়েছে। তখন আমরা যেটা করলাম যে আমরা একটা আমাদের যেহেতু প্ল্যান্ট অলরেডি 11-12-13 তিন বছর রান করে ফেলছে, তো আমরা যেটা চিন্তা করলাম যে এটাকে তো এখন মার্কেটে নিয়ে আসা দরকার, বা এটাকে নিয়ে শুধু প্ল্যান্ট তৈরি করে একটা ফ্যাক্টরিকে দিলেই তো চলবে না। তো এখন যেহেতু আমার কোম্পানিও নেই এখন, তো নতুন একটা কোম্পানির সাথে কাজ শুরু করতে হবে এটাকে নিয়ে। পরে আমরা একটা প্রেস কনফারেন্স করলাম এই প্রজেক্টকে নিয়ে, ওটা আমরা করলাম DRU তে। করার পরে এট এ টাইম দেখা গেল যে কয়েকদিনের মধ্যে বাংলাদেশ সহ ওয়ার্ল্ডের মানে 15-17 কান্ট্রি থেকে প্রপোজাল আসলো
আপনার এই প্রজেক্টের ব্যাপারে।
ওয়াও, আমি একটু নামগুলোও বলি, মানে কান্ট্রির নামগুলো, যেমন ইউএস থেকে ফার্স্ট আসছে, আমেরিকা থেকে আসছে, সাউথ আফ্রিকা থেকে আসছে, জাপান থেকে আসছে, জার্মানি থেকে আসছে, পোল্যান্ড থেকে আসছে, সিঙ্গাপুর থেকে আসছে, মালয়েশিয়া থেকে আসছে, ইন্ডিয়া থেকে আসছে, পাকিস্তান থেকে আসছে, মানে এরকম অনেক কান্ট্রি, আরো হয়তো অনেক কান্ট্রির নাম আমার মনেই নেই। তো অনেকে দেখা হলো 7-8 কান্ট্রি থেকে ভিজিট করতে আসছে, যেমন জাপান থেকে আসছে, ওনারা ভিজিট করে গেছে, টেস্ট করে গেছে, যেগুলো টেস্ট করার ওনাদের
প্রপার রিঅ্যাকশনটা কি থাকে ওদের?
সোজা কথায় ওনারা বলে কি এই প্ল্যান্ট আপনারা আমাদের সাথে এগ্রিমেন্টে আসেন, আমরা এটা মার্কেটিং করব।
মানে সবাই রাজি?
সবাই রাজি।
ওকে,
সাউথ আফ্রিকা থেকে আসলো, ওনাদেরও ওই একই কথা, আমরা ওই দেশে পুরো কি বলে এটাকে নর্থ আমেরিকা না কি যেন ওনারা বলে আর কি, মানে সাউথ আফ্রিকার আশেপাশের সমস্ত কান্ট্রি ওনারা এটা সাপ্লাই দেবে এবং ওখানেই সাউথ আফ্রিকাতেই ওনারা ম্যানুফ্যাকচার করবে। সিঙ্গাপুরের যেটা ছিল, সিঙ্গাপুরের কথা হচ্ছে যে আমরা কয়েক হাজার কোটি টাকা ইনভেস্ট করার মতো উনাদের অ্যাবিলিটি আছে, সো আমরা যদি উনাদের সাথে কাজ করি দেন
পায়োনিয়ার হবেন আপনারা কোনো না কোনো ভাবে। ওকে,
এটা ছিল উনাদের। কিন্তু প্রত্যেক জনেরই একটাই ভয় আমাদের যে আমরা এখনো প্যাটেন্টটাই কমপ্লিট করিনি।
রাইট, দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট।
তো এক পর্যায়ে স্যার কিন্তু আমাদেরকে বকা দিল, হ্যাঁ, যে তোমরা প্যাটেন্ট কমপ্লিট এত দেরি করতেছ কেন, প্যাটেন্টটা মানে কমপ্লিট করার জন্য এত দেরি করতেছ কেন। স্যার বলতেছে প্যাটেন্টটা আগে কমপ্লিট করে নিলে এত টেনশন আর থাকতো না, আজকে যে কোনো কান্ট্রির সাথে এগ্রিমেন্ট করে কাজটা করা যেত। কিন্তু কাজ করতে গিয়েও আরেকটা প্রবলেমের যে ফেস করতেছি আমরা, সেটা হচ্ছে প্রত্যেক কোম্পানি মানে প্যাটেন্টের অথরিটি চাচ্ছে। দেখা গেল কেউ চায় 100% অথরিটি, কেউ চায় 75% অথরিটি, লাস্ট যেটা চেয়েছিল হচ্ছে মালয়েশিয়া চেয়েছিল 50% অথরিটি,
মানে প্যাটেন্টের,
হ্যাঁ প্যাটেন্টের, যে এটা ওই প্যাটেন্ট মানে দুইজনের সম্মতিক্রমে যে কোনো কাজ করতে পারবো ওই প্যাটেন্টের আন্ডারে। আর আমাদের বক্তব্য হচ্ছে যে প্যাটেন্টের অথরিটি আমরাই থাকবো, আপনাদেরকে আমরা এগ্রিমেন্ট করে দেবো আপনারা কাজ করতে পারবেন এইরকম। কিন্তু এইভাবে কেউই রাজি হয় না। হ্যাঁ, সবারই একটাই কথা যে প্যাটেন্টের অথরিটি চায়, এবং অনেক কোম্পানির কথা তো প্যাটেন্টটাই ওনাদের কোম্পানির নামে চায়। হ্যাঁ, সো প্রবলেমটা এখানেই। তারপরও এখনো আমাদের আলোচনার মধ্যেই আমরা আছি। যাই হোক, তো 2013-14 ডিসেম্বর আমরা যখন এই প্রেস কনফারেন্সটা করি, তারপরের এই ঘটনাগুলো যেগুলো বললাম যে বিভিন্ন প্রপোজালগুলো যখন আসছে, এরপরে আমরা এটা নিয়ে আরো কাজ করা শুরু করলাম যে প্যাটেন্টের জন্য যেহেতু আমাদের দেরি হচ্ছিল প্যাটেন্টটা, ওইটাতে একটু জোর দেওয়া শুরু করলাম। পুরো একটা বছর আমরা প্যাটেন্ট নিয়েই কাজ করেছি। তো প্যাটেন্টের বিষয়টা বলার আগে আমি একটু পিছনের দিকে একটা জিনিস ছেড়ে এসেছি, সেটা হচ্ছে যে এই প্রজেক্ট নিয়ে যখন ইনভেন্ট করেছি আমরা, এটা নিয়ে বেশ কয়েকটা অ্যাওয়ার্ড পেয়েছি আমি, যেটা হচ্ছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, এখান থেকেও একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে
আপনাকে।
হ্যাঁ,
ওকে।
এবং সৈয়দপুর যে সেনা ক্যাম্প যেটা আছে, সেনাবাহিনী ক্যান্টনমেন্ট থেকে, ওখান থেকেও মানে কি বলে এটা সম্বর্ধনার মতোই আর কি ওনারা দিয়েছেন। তো যাই হোক, এরপরে এই যে প্যাটেন্টের জন্য যেটা বলছিলাম, প্যাটেন্টের কাজ তো আমরা প্রায় এক বছর থেকে প্যাটেন্টের কাজ করছি। এর মাঝে যেই প্রপোজালগুলো আসলো, যেই কান্ট্রি থেকে যারা যারা এখানে ভিজিটে আসলো, সবগুলোই আমরা একটা লিস্ট করলাম যে কাদের কি রকম প্রপোজাল ছিল,
হ্যাঁ,
কারা কিভাবে কন্ডিশন দিচ্ছে, কারা মানে বিভিন্ন জনের কন্ডিশন তো আর একরকম হতে পারে না, সবাই মানে বিভিন্ন রকমের কন্ডিশন দিচ্ছে। আমরা যেভাবে চিন্তা করলাম, প্যাটেন্টের অথরিটিটা আমাদের মধ্যেই থাকবে, মানে প্যাটেন্টের অথরিটি হচ্ছে আমরা, মানে আমরা বলতে আমি নিজেই প্যাটেন্টের অথরিটি, বাট এটাকে নিয়ে যাদের সাথে এগ্রিমেন্ট করবো তারা এটাকে নিয়ে বিজনেস করতে পারবে। কিন্তু বাংলাদেশ থেকে যে প্রপোজালগুলো আসলো, আমরা বিভিন্ন মিটিং করলাম, বিভিন্ন গ্রুপ অফ ইন্ডাস্ট্রির সাথে মিটিং করলাম, এখানে একটা প্রবলেম যেটা দাঁড়াচ্ছে, প্রবলেম দাঁড়াচ্ছে যখনই আমরা কথা বলতে যাচ্ছি, প্রত্যেকটা জায়গায় দেখা গেল যে সবাই মানে ম্যাক্সিমাম সময়, যেহেতু আমরা এখন একটা টিম ফর্ম করে ফেলছি, টিম ফর্ম করার কারণে আমার কিন্তু একটু টার্গেট যেটা, আমি অনেক কিছু মানে জানতে পারছি, মানে এটাকে নিয়ে সামনের দিকে আগানোর জন্য কি কি করা দরকার। হ্যাঁ, বা এটাকে নিয়ে বিজনেসের একটা কথা যদি আমরা চিন্তা করি, কি কি কিভাবে এটা আগানো যায়। যেমন আমরা জানি যে 51%-এর নিচের কথা যদি মানে বলি, একটা কোম্পানির 51%-এর নিচে মানে হচ্ছে মানে মেজরিটি পার্সেন্ট যাদের হবে তারাই এটার অথরিটি হিসেবে কাজ করে, ঠিক এইরকমই সম্ভবত কিছু একটা। যাই হোক, তো সবাই ওই একই কথা 70%, 75%, 80% সবাই চায়। তো এই কারণে দেশেও খুব ভালো একটা আমরা এখন পর্যন্ত, আর আমাদের কথা ছিল যে আমাদের একটা ওপেনিং সেরেমনি হওয়ার কথা ছিল, মানে এটা 2013-র কথা বলছি, ওই সময় আমাদের একটা টার্গেট ছিল যে আমরা একটা ওপেনিং সেরেমনি করব। তো ওইটার জন্যই আমরা একটু অপেক্ষা করলাম, কারোর সাথে এগ্রিমেন্ট না করে আমরা এটার উপরেই মনোযোগ দিলাম যে আমরা ওপেনিং সেরেমনিটা করি। ওপেনিং সেরেমনি করার পরে দেন যে প্রপোজালগুলো আসবে বা যাদের সাথে আমরা কথা বলতেছি তাদের সাথে গিয়ে এটা নিয়ে নতুন করে একটা আমরা কাজ শুরু করব, এটা ছিল আমাদের একটা টার্গেট। তো আমরা ওইটার উপরেই কাজ করলাম, এদিকে প্যাটেন্টের কাজও এট এ টাইম চললো, এদিকে ওপেনিং সেরেমনির জন্য যে কাজগুলো করার দরকার ছিল, যে স্টাডিগুলো করার দরকার ছিল, সবগুলো আমরা কমপ্লিট করলাম। অ্যান্ড একটা ওপেনিং সেরেমনি আমরা আয়োজন করলাম ঢাকাতেই আর কি, প্রেস ক্লাব,
বুঝতে পেরেছি,
ওখানে একটা আয়োজন করলাম।
ওকে সানি, আমরা এই জায়গাটা একটা বিরতি নিতে চাই। আমরা ঠিক রাত একটার টাইম চেক হবার সঙ্গে সঙ্গে আবার এখান থেকে ফিরছি। প্রিয় শ্রোতা, আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। আমরা রাত একটার টাইম চেক হবার সঙ্গে সঙ্গে আবারও সানির জীবনের গল্পে ফিরে আসব এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আমরা ফিরে আসব। আপনাদের কমেন্টসগুলো নিয়ে কথা বলতে চাই, ওর জীবনের যে বর্তমান সময়ে ও দাঁড়িয়ে আছে কোথায় সেটা নিয়ে কথা বলতে চাই। তবে তার আগে আমাদের ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে। ঠিক রাত একটা বাজার সঙ্গে সঙ্গে আমরা আবারও হ্যালো বলব। আর সানিকে দেখার জন্য, আমাদের হ্যালো 8920 মেম্বার হওয়ার জন্য, পুরনো গল্পগুলো ডাউনলোড করার জন্য, যাবতীয় তথ্যের জন্য আমাদের এখানে আসার জন্য আমাদের একটি পেজে আপনাকে লাইক দিতে হবে, যেখানে আমরা প্রায় 11 লাখের মতো কমিউনিটি মেম্বার আছি। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আরো একবার বলছি, www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি ঠিক রাত একটার টাইম চেক হবার সঙ্গে সঙ্গেই।
Close up presents Hello 8920. Close up. The closer, the better.
সময় এখন রাত একটা, আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে। বিষয় বালক, বিষয় কিশোর কিংবা বিষয় যুবক যাই বলি না কেন, সানি রয়েছে আমাদের সঙ্গে। সানির জীবনের গল্পে আবারও ফিরছি, তবে তার আগে আপনাকে বলতে চাই, আপনি যদি আপনার জীবনের গল্প এখানে প্রচার করতে চান আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 0961389892892। আমি আরও একবার বলছি 0961389892। এছাড়া আরও একটি নাম্বার রয়েছে 9115668 9115668। ওখানে ফোন করার পরে আপনি ফোন থেকে যে কথাগুলো বা যে নির্দেশনা শুনতে পাবেন সেই অনুসারে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। অনেক সময় অত্যন্ত চমকপ্রদ জীবনের গল্প আমরা পাই, কিন্তু সে তার ফোন নাম্বারটা দেয় না এবং হয়তোবা সে ভুলবশতই দেয় না। অনেকে বলে যে ফোন করে, ভাই এটা আমার নাম্বার। আপনার যে নাম্বারটি থেকে আপনি ফোন করেছেন সে নাম্বারটা আমাদের এখানে অন স্ক্রিনে দেখা যায় না, সুতরাং আপনার নাম্বারটি অবশ্যই মুখে বলতে হবে। মুখে বললে এটা রেকর্ড হয়ে থাকবে, আমরা সেই কথাটি শুনে আপনার সঙ্গে আমরা যোগাযোগ করব। সুতরাং নাম্বারটি বলতে অবশ্যই ভুল করবেন না। হ্যাঁ সানি, তারপর
কি বলে এটা, প্রেস ক্লাব,
বুঝতে পেরেছি। হ্যাঁ
হ্যাঁ, ওখানে একটা আয়োজন করলাম এবং ওই মেশিনের একটা ডেমো, এবং এটার ওখানে স্যার ছিল না, এটা চিফ গেস্ট। যাই হোক, ওখানে ওই প্রেজেন্টেশন দিলাম ওইটার উপরে, এবং এটা ডেমোটাও আমরা শো করলাম, এবং আমরা ওখানে বলার চেষ্টা করলাম যে এটা ওয়ার্ল্ড এর মধ্যে একদম নিউ
এবং ইউনিক।
এবং ইউনিক,
আপনি এর আগে কোথাও এটা এই ধরনের কোন মডেল দেখেননি, এবং সাইমালটেনিয়াসলি এই মুহূর্তেও কি কোথাও এই ধরনের কোনো কিছু হচ্ছে?
না,
কোথাও হচ্ছে না,
কোথাও হচ্ছে না।
ওকে, আপনারা এই সিক্রেসি বা সিক্রেট রেসিপিটা মেইনটেইন করেন কিভাবে, যেহেতু বিভিন্ন জায়গায় আপনারা প্রেজেন্টেশন দিচ্ছেন, বিভিন্ন জায়গায় বলতেছেন এখনো পেটেন্ট হয়নি, ব্যাপারটা অনেক সিক্রেট না?
এখনকার বিষয়টা একটু ভিন্ন, যেহেতু প্যাটেন্ট অলরেডি অ্যাপ্লাই হয়ে গেছে, তো এখন আমরা একটু সিকিউরিটির মধ্যেই আছি।
আচ্ছা, তো কিভাবে কিভাবে করলেন জিনিসটা?
ওই সময় আমরা তো আসলে এত ডিটেলস জানতাম না, যতই কাজ করতেছি ততই একটা অভিজ্ঞতা হচ্ছে আমাদের। তো এক পর্যায়ে আমরা যখন ওই ওপেনিং সেরিমনিটা করলাম, ওপেনিং সেরিমনিটা করার পরেই তার পরের দিনই যেটা হলো, ওই যে ছেলেগুলা যারা আমার উপর একটা মামলা করেছিল, ওই ছেলেগুলা আবারও আমার এই ইনভেনশন, এখন আমার উপর মামলা তো একবার করেছে, এখন নতুন করে আমার উপর একটা অপপ্রচারণা চালানোর চেষ্টা করেছে, অপপ্রচারণা চালিয়েছে তারা আমার এই ইনভেনশন নিয়ে। এখন যে ওরা বলতেছে এটা পুরোটাই ভুয়া একটা প্রজেক্ট, হ্যাঁ এটা কখনোই সম্ভব না, কোনোদিনও হতে পারে না। তারপরে ওনাদের বক্তব্য হচ্ছে এরকম যে বিভিন্ন ল নিয়ে আসতেছে,
যেমন
ছেলে
এখন পর্যন্ত করেই যাচ্ছে।
হ্যাঁ,
ওকে,
ওনাদের কথা হচ্ছে হোয়াইট টিমে আমাদেরকে নেন, আর না হলে মানে যেভাবে বাস দেওয়া যায় আর কি, সরি পড়তে, ওনাদের বক্তব্য। যাই হোক, উনারা আমার বিরুদ্ধে কত কিছু আজে বাজে কথা লিখছে, তার মধ্যে 90% হচ্ছে মানে বগাস কথাবার্তা। উনারা কখনোই দেখায় যে নিউটনের থার্ড ল অনুযায়ী এটা কখনো সম্ভব না, তারপরে আবার দেখায় থার্মোডাইনামিক একটা ল আছে, এটার কারণে কোনোদিনও সম্ভব না, তারপরে দেখাচ্ছে যে
প্র্যাকটিক্যালি তো হচ্ছে, আমি ল দিয়ে কি করব।
এটা হচ্ছে তাদের বক্তব্য, তারা এইভাবে জিনিসগুলো লিখতেছে আর কি কমেন্টসে বিভিন্ন। এটা যখন এখন পর্যন্ত প্রায় 100টার উপরে নিউজে আসছে এই জিনিসটা,
পত্রপত্রিকাতে অলরেডি আপনাকে নিয়ে এসছে, সেজন্যই বলছিলাম যে অনেকে আপনাকে চিনবে, আমি যাকে নিয়ে আজকে অনুষ্ঠানটা করছি। বাট এই আপনাকে আমরা যেভাবে আপনার মুখ থেকে আজকে শুনছি এভাবে একদম আদ্যপান্ত, এইভাবে কি ব্রডলি কোথাও আপনার সম্পর্কে জানা হয়েছে এখন পর্যন্ত?
না।
দিস ইজ ডিফারেন্ট ইন আ সেন্স, যে হ্যালো 8920 তে জীবনের গল্প যেভাবে উপস্থাপন করা হয় সানি ঠিক সে কাজটাই করেছে, কারণ আমরা তাকে সেভাবে উপস্থাপন করতে দিয়েছি এবং সেই জায়গা থেকে আপনি একটা পুরো ডিফারেন্ট মানুষকে জানার চেষ্টা করছেন। দ্য থিং ইজ, ও অনেক বড় কিছু একটা করে ফেলেছে, কিন্তু সেটা রেজাল্ট পেতে হয়তো আমাদের আরো কিছু হ্যাসল পোহাতে হবে, কিন্তু ইট উইল, বিকজ ইটস আ গ্রেট ইনোভেশন। যাই আমরা সমালোচনার জায়গাতে ছিলাম যে বিভিন্ন কিছু হচ্ছে, এটা হবেই, এটা সবসময় হয়, কিন্তু পেটেন্টের অ্যাপ্লাই এর ব্যাপারে
এখানে দেখি যে মানে তারা করলো কি, ওই ছেলেগুলো করলো কি, বুয়েটের ওই চারজন ছেলে, ওরা যেটা করলো, এক তো প্রথমে তো আমার নামে মামলা টামলা করলো, তো ওইটাতে তো ওরা জিততে পারলো না, আমি পরে নির্দোষ খালাস পেলাম। তো এরপরে এখন যেটা করেছে তারা, ওই যেদিন আমার প্রোগ্রামটা হয়েছে তারপরের দিনই যেই যে নিউজের কোন নিউজে দেখা গেল হেডলাইনে চলে আসছে, মানে ফ্রন্ট পেজে আসছে অনেক নিউজ পেপারের, তারপরে অনলাইন মিডিয়াতে মানে হেডলাইন আকারে আসছে এরকম এরকম। ওরা করছে কি, ওই জায়গাগুলোতে একটা আমার বিরুদ্ধে একটা মানে আজেবাজে কিছু লিখছে, লেখার পরে একটা লিংক ওইখানে প্রত্যেকটাতে শেয়ার করছে। এটা একটা মানে খুব বাজে একটা ইফেক্ট পড়েছে এই আমার মানে আমার ইনভেনশনের উপর প্লাস আমার উপর। তো এটা আমরা আসলে কখনোই মানে কি বলবো যে এটা,
ইনফ্যাক্ট আমি বলি একটা কথা, এটা সব জায়গাতেই থাকে, এটা নতুন কিছু না, আপনার ইনোভেশনের ক্ষেত্রে নতুন না। আমরা দেখেছি মুসা ইব্রাহিমকে নিয়ে অনেক কথা হয়েছে বাংলাদেশে, যিনি বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী। সো এটা হবেই, এটা এটা আমরা ধরে নিতে পারি, সে রবীন্দ্রনাথের আমল থেকে শুরু করে এখন পর্যন্ত একটা সত্য। যারা সমালোচনা করছে তাদেরকে আমরা থ্যাঙ্কস জানাতে চাই, যদি সেই সমালোচনার জায়গা থেকে আপনার পজিটিভ কিছু নেওয়ার থাকে সেই অর্থে, ঠিক আছে। অফকোর্স ইনোভেশনের সব জায়গাতেই থাকে, নিউটনকেও অনেক সমালোচনার মধ্যে পড়তে হয়েছে, রবীন্দ্রনাথকেও পড়তে হয়েছে, এটা নতুন কিছু না। ওকে বলুন তারপর।
না আমার কিছু কথা আছে এই বিষয়গুলোতে, যারা এই কমেন্টস গুলো করতেছে, আপনি যেই হন আমি বলি আপনি ওয়ার্ল্ড এর সব থেকে বড় সায়েন্টিস্ট হন, সমস্যা নেই, তো আপনি একটা কমেন্টস করবেন, আপনার একটা ভ্যালু আছে। কিন্তু আপনি যখন কমেন্টসটা এইরকম করবেন যে আপনি কোনো কিছু দেখেননি, আপনি কোনো কিছু জানেন না, সো আপনি কিভাবে কমেন্টস করবেন?
কমেন্টস করছে, কমেন্টস এর সেন্টেন্স গুলো মনে হচ্ছে ওয়ান কাইন্ড অফ ভালগার,
হ্যাঁ
মানে অশালীন বক্তব্য,
হ্যাঁ
সেগুলোকে মানে আমার মনে হয় যে কানে না নেওয়া উচিত, কারণ যারা অশালীন বলছে তারা কোন রকম ভাবে লাইমলাইটে আসতে চায়।
এবং আমি এখনো বলছি আপনি যেই হন, আপনি ওয়ার্ল্ড এর সব থেকে বিগ সায়েন্টিস্ট হন, আমি এখন বলছি আমার প্ল্যান্ট, এটা আমি চ্যালেঞ্জ হিসেবেই বলছি, চ্যালেঞ্জ করছি, আমার প্ল্যান্ট এখন রান করছে এবং আমার যে ইনভেনশন এটা একটা মানে সত্যিকারের একটা ইনভেনশন এবং এটা ওয়ার্ক করছে, এটাকে কেউ কি বলে ভুল প্রমাণ করতে পারবে না, এবং এটাকে আমি চ্যালেঞ্জই করছি।
ওকে, না আপনি আপনি যেটা বলছিলেন আপনি পেটেন্টের ব্যাপারে অনেকক্ষণ ধরে কথা বলছিলেন, পেটেন্টের কি হলো আমাকে ওইদিকে আগান, তারপর
প্যাটেন্ট আমরা তো 2014 যখন এই ওপেনিং সেরিমনিটা করলাম, করার পরে প্যাটেন্ট অলরেডি আমরা অ্যাপ্লাই করেছি, আমাদের দুইটা দেশে এই প্যাটেন্টের কাজ চলছে, একটা হচ্ছে ইউএস প্যাটেন্ট, আরেকটা হচ্ছে বিডি প্যাটেন্ট, আরেকটা প্রসেসিং এর মধ্যে আছে ওই জার্মান থেকে, মানে কয়েকটা কান্ট্রি থেকে নাকি প্যাটেন্ট নেওয়াটা ভালো, যেহেতু আমরা মনে করছি যে এটা ওয়ার্ল্ড এর মধ্যে অন্যরকম একটা ইনভেনশন, সো কয়েকটা কান্ট্রি থেকে আমরা প্যাটেন্টটা নিচ্ছি।
আপনারা অ্যাপ্লাই করে দিয়েছেন, এখন অ্যাপ্লাই এর রেজাল্ট আসতে কতদিন লাগবে?
ইউএস প্যাটেন্টের ন্যূনতম 3 বছর লাগবে।
ওরা কি প্রজেক্ট দেখে বা চেক করে এরকম কোনো কিছু?
না প্রজেক্টে দেখতে আসবে না, বাট আমরা যেই কাগজগুলো ওনাদেরকে দিয়েছি এইগুলোর উপর ওনারা স্টাডি করে, এইগুলোর উপর ওনারা আবার ওনাদের মতো করে রিসার্চ করে দেন প্যাটেন্টের এটা ফলাফল দিবে।
আচ্ছা,
প্যাটেন্ট আমাদের নামে দিবে কি দিবে না এটা তখন, আবার এইরকম কোন প্ল্যান্ট আছে কিনা ওয়ার্ল্ডে কোথাও এটা ওনারা সার্চ করবে, সেই কারণে একটু সময়টা বেশি লাগে।
আচ্ছা,
আর বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয় যে ন্যূনতম 18 মাস সময় লাগে।
আপনার এখন রিসেন্টলি কি অবস্থা এই প্রজেক্টের?
এখন তো বললাম একটা প্ল্যান্ট যেটা রান করছে ওটা আছেই, ওটা একটা ফ্যাক্টরিতে সাপ্লাই দেওয়া হচ্ছে, আর আমরা এখনো বেশ কিছু কোম্পানির সাথে কথা বলছি, সেটা দেশি কোম্পানি বাইরের কোম্পানি, যেমন এখন আমাদের রানিং যে কথাগুলো চলতেছে সেটা হচ্ছে আপনার আমেরিকা থেকে একজন আর সিঙ্গাপুরের একজন, ইনাদের সাথে সাউথ আফ্রিকার, ইনাদের সাথে অলরেডি রানিং কথা চলতেছে আমাদের, এখনো ফাইনাল পর্যায়ে আমরা আসতে পারিনি। আর রিসেন্ট যেটা হয়েছে যে একটা কোম্পানির সাথে মোটামুটি ফাইনাল হয়েছে, দেশীয় যে কোম্পানিটা ওনাদের সাথে, তো এইখানে আমি কোন ওই যে সাইনিং মানি যেটা এটা আমি ধরিনি, হ্যাঁ এইখানে আমি নিয়েছি যে মানে পার্সেন্টেজের যে বিষয়টা চলে আসে যে এটা ফিউচারে এটা মানে মার্কেটে আস্তে আস্তে দেখা গেল আরো 2-3 বছর 5 বছর চলেই যাবে, কারণ একটা ইনভেনশন এত সহজেই মার্কেটে আসে না, এটাকে নিয়ে আরো অনেক স্টাডি করার বিষয় আছে। হ্যাঁ, আর প্যাটেন্ট যেহেতু এখনো পাইনি আমরা, প্যাটেন্ট পেতে আরো 3 বছর লেগেই যাবে, সো মার্কেটে আসতে অনেক সময় লাগবে। এটার বর্তমান অবস্থা হচ্ছে মানে যেটা বললাম এই পর্যায়ে আছি আর কি, আমরা আমরা এটাকে নিয়ে আরো অনেক কাজ করছি, অনেক এটাকে নিয়ে আরো অনেক কি বলে এটাকে মানে আরো আরো আরো
উন্নত করে,
হ্যাঁ হ্যাঁ আরো উন্নত করার জন্য চেষ্টা করছি, যেমন ডিজাইন গুলো আরো আপডেট করছি। এখন আমরা
সেদিন দেখলাম ফেসবুকে 3D বা কিছু একটা আপনি বোধহয় শেয়ার করেছেন ছবির দিক থেকে,
হ্যাঁ হ্যাঁ আমরা ডিজাইন করছি, আমরা এখন নতুন একটা কাজ শুরু করব, খুব রিসেন্ট আমরা 10 মেগাওয়াটের একটা কাজ শুরু করব, এটা হচ্ছে মানে কি বলবো যে এট এ টাইম 50 কিলোওয়াট থেকে 10 মেগাওয়াট, এটা অন্যরকম একটা বিষয়, তারপর আমরা এটার কাজ শুরু করতে যাচ্ছি।
বাই দ্য ওয়ে এটার এনার্জিটা কোথা থেকে পায়, ওই বিদ্যুৎ যেটা উৎপন্ন করে সেটা থেকেই ফিরে আসে?
না এটা এনার্জিটা যেটা পাচ্ছে মানে প্রত্যেকটা
এটার ফুয়েলটা কি আলটিমেটলি
এটার ফুয়েল, এটা ফুয়েল বলতে হচ্ছে এটার এনার্জি সোর্স যেটা এটা গ্র্যাভিটি, মানে আমরা আমরা
কিন্তু গ্র্যাভিটিতে একটা নির্দিষ্ট মাত্রা আছে, এর চেয়ে বেশি তো সে সাপ্লাই করতে পারবে
না। আমি যেমন বলি যে এরকম বলি যে স্থান পাওয়ার যে প্যানেলটা আমরা দেখতেছি, প্যানেলটা যত বড় করতেছি
তত বেশি আমার আসতেছে,
আমার মেশিনটাও এরকম,
মেশিনটা যত বড় হবে তত বেশি হবে
এটার আউটপুটটা এরকম হবে। তবে এইটা কেউ কখনোই, আমি যদি আজকে মানে এই এই মাধ্যমে যদি পুরোটাই মুখে বলে কাউকে বোঝানোর চেষ্টা করি, ইম্পসিবল,
বুঝবে না,
কখনোই বোঝার সম্ভব না যতক্ষণ পর্যন্ত সে নিজ চোখে ওটা দেখবে না। ক্যালকুলেশন গুলো যখন যতক্ষণ পর্যন্ত আমি ওনার হাত দিব না ততক্ষণ পর্যন্ত এটা কেউ বোঝার কোন মানে কোনো কিছুই নেই, বুঝতেই পারবে না।
আপনি ফাইনালি, আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি, আপনি ফাইনালি যখন বুঝলেন যে না ইট ইজ গন অফ ওয়ার্ক, আপনি তো অনেকদিন ধরে প্ল্যান করছিলেন, আপনার বাসার বিদ্যুৎ ছিল না বলে আপনার এটা, আপনার বাসার বিদ্যুৎ নিশ্চয়ই আপনার প্ল্যান থেকে বিদ্যুৎ যায়নি, গেছে কি
না?
আপনি যে প্ল্যান্ট থেকে বিদ্যুৎ উৎপন্ন করলেন সেখান থেকে কি আপনার বাসায় বিদ্যুৎ গেছে? নিশ্চয়ই যায়নি, পরবর্তীতে আপনার বিদ্যুৎ এসছে আমরা জানি, কিন্তু আমার কথা হচ্ছে যে আপনি যখন বুঝলেন যে না ইটস গন অফ ওয়ার্ক, এটা কাজ হচ্ছে এবং কাজ হবেই এটা দিয়ে, আপনার ফিলটা কি ছিল, অনুভূতিটা কি ছিল?
আমি আসলে বলে বুঝাতে পারবো না, কারণ হচ্ছে যে প্রথম যেদিন যখন আমার বাসায় ইলেকট্রিসিটি নেই, মানে আমি সেই আবার চলে গেলাম অনেক আগের কথা, কয়েক বছর আগের কথা, যখন শুরু করে এটার কাজ, যখন ইলেকট্রিসিটি নেই আমার বাসায়, কয়েক মাসের কথা বলছি, হঠাৎ করে একদিন আমি তো এই কাজগুলো করছি, কাজগুলো করার পর যে বাস্তবে যে রূপটা দিয়েছিলাম যে মেশিনের, হঠাৎ করে বাসায় লাইনটা মানে কমপ্লিট হওয়ার পরে স্টার্ট করে সঙ্গে সঙ্গে বাসায় আমি সাপ্লাই দিয়েছি। তিনটা মাস কন্টিনিউ আমার এলাকার লোকজন অবাক হয়ে গেছে যে আমি কিভাবে এটা মানে কিভাবে আমার মতো একটা, তখন তো আমি অনেক ছোট, কিভাবে এটা সম্ভব হলো বা কিভাবে এটা করতেছি, আমার এলাকার লোকজনই মানে একদম অন্যরকম ভাবে তাদের কথাবার্তা, এবং এলাকায় এটা নিয়ে অনেক হইচই শুরু হয়ে গেছে।
সো ইউ আর হিরো ইন ইউর এরিয়া, রাইট? আপনাকে সবাই চেনে, জানে যে আমাদের বিদ্যুৎ সানি, মানে দিস ইজ দ্য থিং। প্রিয় শ্রোতা, আমরা একটা কথা বলতে চাই, আমাদের দেশটা, আমরা সবসময় বাইরে মার্কেটিং করেছি, আমাদের দেশ দরিদ্র, আমাদের দেশ পোর, আমাদের দেশ বিভিন্ন দিক থেকে দুর্নীতির দিক থেকে শীর্ষে, কিন্তু আমাদের দেশে অনেক সোনার সন্তান, আমাদের দেশে অনেক অনেক প্রতিভা লুকিয়ে আছে, সেই মানুষগুলোকে যদি আমরা সত্যিকার অর্থে যদি লাইমলাইটে নিয়ে আসতে পারি, তাদেরকে কাজ করার সুযোগ দিই, এবং তারা যতটুকু নিজেদেরকে নিয়ে ভাবছে ইন এ পজিটিভ সেন্স, সেই পজিটিভ সেন্সটাকে যদি আমরা সোসাইটির মধ্যে গ্রো করি, কমিউনিটির মধ্যে গ্রো করি, তাহলে এই কমিউনিটি, এই দেশের চেহারা রাতারাতি পাল্টে যাবে। আমাদের দেশের মানুষরা সোনার মানুষ, কারণ আমাদের দেশের মাটি উর্বর, আমাদের দেশের মানুষ উর্বর, আমাদের দেশের মানুষের মস্তিষ্ক উর্বর। শুধু এই মানুষগুলোকে সুন্দর একটা পথ দেখানোর জন্য, শুধু এই মানুষগুলোকে সুন্দরভাবে মোটিভেট করার জন্য কিছু মানুষ দরকার, এবং আমরা মনে করি আমাদের সমাজে সেটা আছে, এর দৈন্যতা সাময়িক মাত্র। আজকে সানি যে প্রজেক্টটা নিয়ে কাজ করছে, আপনারা জানেন যে বাংলাদেশে বিদ্যুৎ সমস্যা কত বড় প্রকট আকারের সমস্যা, যদিও বর্তমান সময়ে সেই বিদ্যুৎ সমস্যা আমরা দেখতে পেয়েছি, গ্রীষ্মকাল আসলে কি হবে জানি না, পুরো শীতকাল অনেক ভালোই ছিল আমরা বলতে হবে, আমাদের সরকার ব্যাপকভাবে চেষ্টা করে যাচ্ছেন এই বিদ্যুৎ সমস্যা থেকে আমাদেরকে বাঁচানোর জন্য, কিন্তু এই বিদ্যুতের পিছনে প্রচুর পরিমাণ অর্থ ব্যয় হয়, প্রচুর পরিমাণ অর্থ ব্যয় হয়। সেই বিদ্যুতের সমস্যা মোকাবেলার জন্য একজন সাধারণ মানুষ, একেবারে আমার আপনার মতো মানুষ, যিনি কোন সায়েন্টিস্ট নন, একেবারেই আমার আপনার মতো মানুষ, যে হয়তো একটা হিন্দি ছবি দেখে কোনোভাবে ইন্সপায়ার হয়েছিল, বাসার বিদ্যুতের লাইন কেটে দিয়েছিল, সেখান থেকে একজন মানুষ কত বড় কিছু করে ফেলতে পারেন, সত্যি সত্যি খুব বেশি অবাক হব না যদি সানির প্রজেক্ট, যদি সানির প্রজেক্ট এই সারা বাংলাদেশ ব্যাপী ছেয়ে যায় এবং কোন একদিন আপনার ঘরে ওরই ইনোভেশনের একটা কন্ট্রিবিউশন আপনি দেখতে পান। আমরা সেই দিনের অপেক্ষায় আছি। আমরা এই পর্যায়ে যেটা হয় ব্রিদিং স্পেস, আমরা নিয়ে একটা গান শুনবো এবং তারপর পর ওর কাছে আমরা আবারও ফিরে আসবো বিভিন্ন SMS নিয়ে, বিভিন্ন কমেন্টস নিয়ে। আপনারা যদি ওকে দেখতে চান, চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি এই গানটির পরপর।
হার জিত চিরদিন থাকবে, তবুও এগিয়ে যেতে হবে, বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে কবে। হার জিত চিরদিন থাকবে, তবুও এগিয়ে যেতে হবে, বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে কবে। হার জিত চিরদিন থাকবে,
রইব না কেউ পিছে, জীবনটা তো অনেক বড়, মনটা কেন ছোট করো, জীবনটা তো অনেক বড়, মনটা কেন ছোট করো, দুনিয়াতে একই সাথে কদিন বলো কে রবে, হার জিত চিরদিন থাকবে।
Hello 8920. Close up. The closer, the better.
সেটাই চলছে, সময় হচ্ছে 1:26 হয়ে গেল, এই মুহূর্তে 4 সেকেন্ড বাকি ছিল। আপনারা সবাই শুনছেন এবিসি রেডিও এফ এম 89.2, আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং প্রাউডলি প্রেজেন্স যেটাকে বলে, আমরা আজকে সানির জীবনের গল্প এখানে প্রেজেন্স করেছি এবং সানি অনেক ভালো কিছু করবে ভবিষ্যতে, সেরকম কথা লিখেছেন অনেক অনেক বন্ধু এখানে। সাগর লিখেছে, সাগর হাসান নামের এক বন্ধু, অসাম সানি ভাই। মাহমুদ হারুন লিখেছে, সানি ভাই আশা করি আপনি আরো বড় কিছু করার উদ্যোগ নেবেন, আল্লাহ যেন আপনাকে আরো ভালো কিছু করার তৌফিক দেয়, আশা করি আপনি ভালো থাকেন, আল্লাহ যেন আপনাকে অনেক ভালো রাখে। এমডি রিমন লিখেছে, এত কিছু মাথায় আসে কিভাবে, সত্যি অসাধারণ। এইচ এম রোহান লিখেছে, অল্প বয়সে এত বড় একটা আবিষ্কার, অসাধারণ। এক্সেলেন্ট বয় অনুপ লিখেছে, সানি ভাই আপনি একজন ভালো ইঞ্জিনিয়ার, আপনার তুলনা হয় না। ফয়সাল খান বস লিখেছে, আপনাকে অন্তর থেকে দোয়া করি যাতে আপনি দেশের জন্য আরো অনেক কিছু করতে পারেন। জহির সর্দার লিখেছে, সানি ভাই আমার দেশের অহংকার। ইউসুফ হাসান লিখেছে, আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর শেষ বর্ষের ছাত্র, সানি ভাই এর উদ্ভাবন কাজে লাগাতে পারলে দেশ অনেক এগিয়ে যাবে। স্টিফার তঞ্জির লিখেছে, সানি ভাই আপনি নিজে একটা কোম্পানি খুলে এটাকে বাণিজ্যিক ভিত্তিতে তৈরি করা শুরু করেন, আপনি এগুলো বিদেশে সেল করেন, এটা দিয়ে সারা বিশ্বের বর্তমান পাওয়ার প্রবলেম সলভ করা সম্ভব, পাওয়ার বায়োগ্রাফিটি অসাম প্রজেক্ট। জে সাইফুল ইসলাম লিখেছে, সত্যি অসাধারণ, তুমি দেশের খাঁটি সোনা সানি ভাই, তুমি এটা দেশের জন্য করো। সুমাইয়া শিমু লিখেছে, ভাইয়া তুমি সামনে এগিয়ে যাও, আরো ভালো কিছু করতে পারবেন, আপনাদের মধ্যে অনেক প্রতিভা আছে, বেস্ট অফ লাক। ইয়াসিন রাসেল লিখেছে, ভাই আমি কখনো পাবলিক প্লেসে কমেন্টস করি না, কারণ হাজার কমেন্টের ভিড়ে হয়তো আমারটা চোখেই পড়বে না, তবু ভাই তোমাকে একটা অনুরোধ করি, তুমি যা পারো দেশ থেকে করো, দেশপ্রেমের মতো মহৎ কিছু নেই। ফয়সাল শহীদুজ্জামান লিখেছে, উই হ্যাভ এ নাম্বার অফ ট্যালেন্টস বাট দে আর নট পেট্রোনাইজ প্রপারলি, রেদার হ্যারাসড ইন্টেনশনালি। একদম সত্য কথাই আপনি বলেছেন, কিন্তু একটা কথা আমরা গানের মতো করেই বলতে চাই, হার জিত চিরদিন থাকবে তবু এগিয়ে যেতেই হবে। এবং খুব বিখ্যাত একজন মানুষের কথা আবারও বলছি, যে আপনারা নিশ্চয়ই জানেন যে লাইফ ইজ নট বেড অফ রোজেস, জীবন কি বলা যেত, গোলাপ ফুলের বিছানা নয় কিংবা ফুলের বিছানা নয়, এটা আসলে কন্টাকা কীর্ণ, এবং এই পথে হেঁটে গিয়ে শেষ পর্যন্ত সাকসেস হওয়াটাই আসলে সাকসেস। হ্যাঁ, সানির কাজের সমালোচনা হচ্ছে মানে সানি সাকসেস করবে, এটা আমরা বলতেই পারি। এবং সানির যে পার্সোনাল আইডি, যে ফেসবুক পার্সোনাল আইডি, সেটা আমরা আমাদের পেজে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ওখানে ফলোয়ার হতে পারেন, ওর সাথে কমিউনিকেট করতে পারেন। সানির ফেসবুক আইডিটা আমরা আমাদের পার্সোনাল পেজে দিয়ে দিয়েছি, আমাদের হ্যালো ইট 920 পেজে। আমাদের হ্যালো ইট 920 পেজের অ্যাড্রেসটি বলছি আবারও, facebook.com/hello8920 আরো একবার বলছি www.facebook.com/hello8920
সানি, আমাদের লিসনার যারা আছে, লাখ লাখ লিসনার, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে ফাইনালি?
ফাইনালি আমি বলবো যে আজকে যারা আমাকে শুনছেন, এখানে অনেক পজিটিভ মাইন্ডেড আছে, নেগেটিভ মাইন্ডেড আছে, সো পজিটিভ যারা আছেন আপনারা সকলেই যারাই আমাকে শুনছেন, আমার জন্য দোয়া করবেন যেন আমি এটাকে আসলে বাস্তব একটা আপনাদের জন্য, আমি বাংলাদেশের জন্য, বাঙালিদের জন্য কিছু একটা করে যেতে পারি। যদি আমি 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 আসলে চিন্তাই করি আমাদের এই দেশকে নিয়ে, না হলে কিন্তু আমি সেই 2008 কানাডায় গিয়ে কাজ করতে পারতাম। অনেক বড় একটা অফার পেয়েছিলাম ওই সময়, কিন্তু যাইনি। কিছুদিন আগেও এখনো আমাদের আরো বেশ কিছু আলোচনা চলতেছে, যেমন কয়েকদিন আগে আমি গিয়েছিলাম প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়েছিলাম, ওনারা ইনভাইট করেছিল, আমি ওখানেও কথা বললাম, তো এটা নিয়ে এখনো আলোচনা চলতেছে। তো আমি বলতে চাই যে যদি এটা বাস্তবে রূপ দেয়া যায়, এটাকে যদি বাস্তবায়ন করা যায়, আমাদের দেশের যে বর্তমানে ইলেকট্রিসিটির সমস্যা আছে এটা তো মানে সলভ হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ আগামীতে এই ইলেকট্রিসিটি বাইরে সেল করতে পারবে
মনে হবে, এবং এটা তো সারা বিশ্বের জন্য একটা বিশাল আশীর্বাদ হতে পারে।
হ্যাঁ,
আমরা নিশ্চয়ই সেটা প্রত্যাশা করি। আর আপনার মতো যারা এরকম ইনোভেটিভ আছেন, যারা এরকম আবিষ্কার করতে চান, যারা এরকম কিছু না কিছু তৈরি করে দেখাতে চান, তাদের জন্য আপনার কিছু কি বলার আছে?
তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো যে ভয় পাওয়ার কোনো কিছুই নেই। আমি যদি ভয় পেতাম তাহলে হয়তো আজকে এখানে আসতে পারতাম না। আজকে আমি মানে কি বলবো যে আমার সাথে যে ব্যক্তিরা যোগাযোগ করে, আমি তো বললাম একটা দেশের প্রধানমন্ত্রী, আরেক অন্য একটা, নট বাংলাদেশের কথা বলছি না, অন্য কোন এক দেশের প্রধানমন্ত্রী, আমি নাম উল্লেখ করলাম না কারণ এগুলা খুব সিক্রেট বিষয়, কোন একটা কান্ট্রি, বাংলাদেশের না, কোন একটা কান্ট্রির প্রধানমন্ত্রী আমার মতো এই সামান্য একটা ছেলে তার সাথে যদি ফোনে কথা বলতে পারে এই প্রজেক্টের জন্য, আমরা বাঙালিরা কেন এটার বিরোধিতা করি? আমরা বাঙালিরা কেন মানে দেখলেই আজকে এই কমেন্টস, কালকে ওই কমেন্টস, এটা হবে না, আমরা কি একটু দেখতে আসতে পারি না এই প্ল্যানটা আসলেই কি এটা কাজ করছে কিনা, আমরা কি ইন্সপায়ার করতে পারি না? আমি আমি যারা আজকে আমার এই কথাটা শুনছেন এবং যারা এইসব এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করেন, তাদের উদ্দেশ্য হলো ভয় পাওয়ার কিছুই নেই, কাজ নিজের মতো করে কাজ করেই যেতে হবে, তবে পজিটিভ ওয়েতে কাজ করতে হবে, নেগেটিভ ওয়েতে না।
এবং আমি আরেকটা কথা বলতে চাই সবার উদ্দেশ্যে, সেটা হচ্ছে যে যদি খুব বিখ্যাত একটা মানুষের কথা আছে, আমি বারবারই বিখ্যাত বলি কিন্তু নামটা ভুলে যাই, যদি আপনার কাজে সমালোচনা না হয়, যদি আপনার কাজে বাধা না আসে, মানে এটা খুব বড় একজন বিখ্যাত বিজনেসম্যানের কথা, সম্ভবত ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের একজন বিজনেসম্যান, যদি আপনার কাজে সমালোচনা না আসে, যদি আপনার কাজ বাধাপ্রাপ্ত না হয়, যদি আপনি কারো দ্বারা ক্রিটিসাইজ না হন, যদি আপনি কারো হিংসার পাত্র না হন, তাহলে বুঝতে হবে আপনি কোনো কাজই করছেন না। দিস ইজ দ্য এন্ডিং লাইন অফ দিস স্টোরি। তাহলে বুঝতে হবে আপনি কোনো কাজই করছেন না। সেই অর্থে সানি অনেক বড় কিছু করছে এবং সানির জন্য অনেক অনেক শুভকামনা। অনেক ধন্যবাদ সানি।
ধন্যবাদ আপনাকে।
প্রিয় শ্রোতা, আমরা বাকি সেগমেন্টগুলো নিয়ে একটু পরেই ফিরে আসছি। অ্যাজ ইউজুয়াল যেটা থাকে ফোন কল এবং আপনারা জানেন আমাদের লিসনারদের আসার জন্য আকুতি, সেগুলোর পর আমি আবারও ফিরে আসবো, সঙ্গে থাকুন।
বাংলাদেশের প্রান্ত থেকে ও প্রান্তে দৌড়ে বেড়াচ্ছে দুজন, এবারের ডর
সীমান্তের কাছে ছোট সনবাড়ি এলাকায়
লাশটা উঠেক না, এমন ভাবে খাড়া হয়েছে যে আমাদের দিকে সে আসবে, তার মুভমেন্ট এরকম।
আমি কোনো মানুষ দেখতে পাই না কিন্তু অভুব একটা মানুষের মতন, যে দুই হাত দিয়ে চুরে করে ধাক্কা দিলে যেমন লাগে সেরকম লাগছে।
প্রতি বৃহস্পতিবার রাত 11:20 রিহান, সুমন এবং আর্জি কিবরিয়ার সাথে ABC রেডিওতে।
আমি স্বপ্নীল খান বলছিলাম মহাখালী DOHS থেকে। সোহাগ ভাইয়ের জীবনের গল্পটা শুনে আমার খুবই কষ্ট লেগেছিল। দুই পরিবার বিয়েটা মেনে নেওয়া দরকার ছিল বলে আমি মনে করছি। সোহাগ ভাই, জীবন তো মাত্র শুরু, তাই সবকিছু ভুলে গিয়ে নতুন জীবন শুরু কর। আর আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।
মিরপুর থেকে সুমা বলছি। সোহাগ ভাইয়ের গল্পটা শুনে চোখে পানি ধরে রাখতে পারলাম না। সুমি, সোহাগ ভাইয়ের মনে কষ্ট দিয়ে কি আপনি এতটাই সুখী? সুখে থাকেন, মনে রাখেন সুমি, একদিন সোহাগ ভাইয়ের জন্য আপনার কাঁদতে হবে, তখন হয়তো ফিরে আপনি নাও পেতে পারেন।
আমার নাম মোহাম্মদ সারেন রেজা। সোহাগ ভাইয়ের গল্পটা শুনে খুব খারাপ লাগছে। সোহাগ ভাইকে আমি চাকরি দিতে চাই আমার সাথে, সে তিন বেলা তিন মতো কোম্পানিতে খাইতে পারবে, থাকতে পারবে এবং সে মাসের শেষে বেতনও পাবে।
আমি আনার করি বলছি। সোহাগ ভাইয়ের ঘটনাটা শুনিয়া খুব কষ্ট লাগছে। সোহাগ ভাইয়ের জীবনে অনেক কিছু আনন্দ ভোগ করেছে, এখন এত কষ্ট, কিন্তু শুনি আবার জীবনেও কষ্ট আসতে পারে, বুঝতে পারতেছে না।
আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম। সোহাগ ভাইয়ের গল্পটি শুনে আমি অনেক ব্যথা পেয়েছি। সোহাগ ভাইয়ের জন্য রইল অনেক দোয়া। সোহাগ ভাই, তোমাকে অনেক দূর এগোতে হবে।
নাম তারা বানু। সোহাগের গল্প শুনলাম। সোহাগের পিছনে 15 মাস সময় নষ্ট করব। সোহাগ আগে কোথায় ছিল, এখন কোথায় আছে, 15 মাস পর কোথায় থাকে, ওকে আমি কতটুকু প্রতিষ্ঠিত করতে পারি? ওর তো আপা নাকি, আমি ওর বড় আপা হতে চাই। ওর সব সমস্যার সমাধান আমি করব।
আমি ইলিশ বলছি। সোহাগ ভাইয়ের জীবনের গল্প শুনে আমি অনেক খারাপ লাগছে আমার। টেন আমি সোহাগ ভাইয়ের এইটুকু বলতে চাই যে আপনার জীবনের বয়সটা যে এখন অনেক বেশি হয় না, আপনি আপনার নিজের ভাইয়ের দাঁড়ানোর চেষ্টা করুন। সব মিলে আপনার একটা কথাই বলতে চাই যে স্বপ্ন দেখুন এবং স্বপ্ন বাস্তবায়ন করুন।
আমি শহীদুল। সোহাগ ভাইয়ের গল্পটি আমার খুব ভালো লাগছে, তাই আমি সোহাগ ভাইকে অনেক ধন্যবাদ জানাই। সোহাগ ভাইয়ের জীবনের গল্প আমার জীবনের গল্প, একই সিস্টেম। আমি চাই আর যেন কোন ছেলে এইরকম করে না। সোহাগ ভাইয়া অনেক কষ্ট করছে এই জীবনে।
আমি হাফিজুল ইসলাম। সোহাগ ভাইয়ের জীবনের গল্পটা শুনলাম। সোহাগ ভাই প্রথমে তার জীবনটা খুব ভালোভাবে কাটিয়েছে, একটি মেয়ের সাথে সম্পর্ক করার কারণে আজ তার এই পরিণতি। অ্যাকচুয়ালি তার বাবা মার কথা না শোনার জন্য সবাইকে শিক্ষা নেওয়া উচিত, বাবা মার কথা অমান্য করা যাবে না। তো সোহাগ ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা।
আমি মোহাম্মদ জয়নাল আবেদিন বলতেছি। সোহাগ ভাইয়ের যে জীবনের গল্পটি শুনলাম, আপনার মনে যা কষ্ট দিয়ে চলে গেছেন সেটার ফলাফল একদিন অবশ্যই পাবেন। আপনাকে ধৈর্য ধরেন, ধৈর্য আর হবে না, ধৈর্য আর চলবে না।
বাংলাদেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে দৌড়ে বেড়াচ্ছে দুজন।
এবারে দল
সীমান্তের কাছে ছোট সনবাড়ি এলাকায়।
লাশটা উঠেক না, এমন ভাবে খাড়া হয়েছে যে আমাদের দিকে সে আসবে। তার মুভমেন্টটা দেখুন।
আমি কোনো মানুষ দেখতে পাইনি, কিন্তু হুবহু একটা মানুষের মতন, যে দুই হাত দিয়ে জোরে করে ধাক্কা দিলে যেমন লাগে সেরকম লাগছে।
প্রতি বৃহস্পতিবার রাত 11:20 রেহান, সুমন এবং আরজি কিবরিয়ার সাথে ABC রেডিওতে
দল। Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
সোহাগকে নিয়ে আমরা অসংখ্য অসংখ্য ফোন কল পেয়েছি গত সপ্তাহ জুড়ে। আপনারা নিশ্চয়ই জানেন যে হ্যালো 8920 নিয়মটা হচ্ছে যে এই সপ্তাহে যা জীবনের গল্প গেল, বিশেষ করে আমরা সানির জীবনের গল্প প্রচার করলাম, তো সানিকে নিয়ে আমরা পুরো সপ্তাহ জুড়ে যে ধরনের কমেন্টসগুলো আমরা পাই ফোনে, সেই কমেন্টসগুলো আমরা পরের সপ্তাহে যে অনুষ্ঠানটা হবে সেই অনুষ্ঠানে বাজাই। তো সাধারণত হ্যালো 8920 প্রায় 150 পর্বের কাছাকাছি চলে গিয়েছে, সবসময় এই আভিজাত্য মেনটেন করে এসছে। সেই অর্থে আমরা গত সপ্তাহে প্রচার করেছিলাম সোহাগের জীবনের গল্প এবং সোহাগকে নিয়ে যে ধরনের ফিডব্যাক আমরা পেয়েছি তার কিছু স্যাম্পল আপনাদেরকে শোনালাম। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। যারা সাহায্য করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সঙ্গে, এবং আমরা সাধারণত যেটা করি, লিসনারকে যিনি যোগাযোগ করতে চান তার নাম্বারটি নেই এবং তারপরে আমরা আমাদের অতিথি যিনি থাকেন তাকে ডিটেল জানাই। জানানোর পর অতিথি যদি আগ্রহ পোষণ করেন তাহলে তার সঙ্গে যোগাযোগ করে দিই, এবং এর মাঝখানে শুধুমাত্র আমরা একজন কমিউনিকেটর হিসেবে ভূমিকা পালন করি, এছাড়া অন্য কোন ভূমিকা আমাদের থাকে না। সুতরাং কেউ হয়তো বোন হতে চেয়েছেন, কেউ হয়তো আর্থিক সাহায্য করতে চেয়েছেন, কেউ হয়তো চাকরি দিতে চেয়েছেন। আমরা মনে করি যে একজন মানুষকে উপকার করাটা অনেক বড় ধরনের ইবাদত, এবং সেই জায়গা থেকে যারা সাহায্য করতে চান অবশ্যই যোগাযোগ করবেন। আমাদের কিছু প্রতিষ্ঠানে কিছু ফর্মালিটি থাকে, সেখানে হয়তো কিছু হ্যাসল পোহাত হয় আপনাদের, সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে একজন মানুষের পাশে দাঁড়ানো নিঃসন্দেহে মহৎ একটি কাজ। সুতরাং আপনারা হাল ছাড়বেন না, যোগাযোগ করবেন, যোগাযোগ রাখবেন আমাদের সাথে। আমাদের অফিসের নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদের সাথে অবশ্যই তার সঙ্গে যোগাযোগ করিয়ে দেব। আর হেলো 8920 এমন একটি প্ল্যাটফর্ম যেখানে এসে লাখ লাখ মানুষ তার নিজের জীবনের কথা বলতে পারে। আমরা এখানে সবসময় একটা কথা বলি যে আমাদের এই যে মানুষের পাশের জীবনের, পাশের বাড়ির মানুষ কিংবা আমাদের ঘরের বন্ধুটির জীবনের গল্প, এটা আমার জীবনের জন্য অনেক বড় একটা পাথেয় হতে পারে। ইটস নট এন্টারটেইনিং শো, এটা আমাদেরকে, এই শোটা আসলে এন্টারটেইনিং শো না, সো কল এন্টারটেইনিং শো না, এটা জীবনের গল্প। এবং এক অর্থে আপনার বলার জায়গা তৈরি করা, আরেক অর্থে হচ্ছে আমি শুনে ওখান থেকে কিছু না কিছু আমার জীবনের জন্য কাজে লাগালাম। তো এখানে ফোন করে যেভাবে আপনাকে বলতে হবে যদি আপনি আপনার জীবনের গল্প বলতে চান, আমাদেরকে প্রথমে ফোন করবেন। আমাদের নাম্বারটি নিশ্চয়ই আপনার জানা আছে, 9115668। আর একবার বলি, 9115668, এবং আরেকটি নাম্বার হচ্ছে 09613892892। আর একবার বলবো, হ্যাঁ, 09613892892। পুরো সপ্তাহ জুড়েই আমরা হাজার হাজার লাখ লাখ কল পাই, সেখান থেকে কিছু স্যাম্পল এই মুহূর্তে আমরা আমাদের অনুষ্ঠানে শোনাবো এবং তারপর পর অনুষ্ঠানটা ফর্মালিটি অনুযায়ী শেষ করব।
আমার নাম আসলিমা, আমার যখন বয়স 12 ছিল তখন আমার বিয়ে হয়, তার একটা বাচ্চাও ছিল। তার মা অনেক ধরনের অপমান যতন করে পরে শেষে ভয় দেখিয়ে ডিভোর্স দেওয়াইছে। বছর খানিক পরে আবার আরেকজনের সাথে রিলেশন হয়, তার সাথে আবার বিয়েও হয়। আমার একটা বাচ্চা হওয়ার পর সে আবার একটা বিয়ে করে। আমি হ্যালো এই টেন্ট জুড়েতে আসতে চাই, প্লিজ আমাকে আপনাদের অনুষ্ঠানে আসার জন্য আমাকে কল দিবেন।
আমার নাম মোহাম্মদ খুরশিদ আলম। সংগ্রাম করে যারা বড় হয় আমি তাদের মধ্যে একজন। আমার লাইফটা পুরোটাই একটা সংগ্রামী জীবন। আমি আমার সংগ্রামের যে বিভিন্ন স্টেপ বাই স্টেপ মানুষের কাছে বলতে পারি এবং মানুষও যদি কিছু আমার কাছ থেকে শিখতে পারে এখানেই আমার প্রাপ্তি।
আমি মোসাম্মদ আমেনা আক্তার। আমার মা বাবা কেউ নেই, আমি খুব অসহায়, প্রতিবার দেখতে নেই, কেউ দেখেন নাই, আমি খুব কষ্টে আছি। প্লিজ আমি এর বেশি রেডি আসতে চাচ্ছি, দয়া করে একটু হেল্প করেন আমাকে।
আমার নাম অভিজ্ঞ দাস। ছোটবেলায় আমরা অনেক গরিব ছিলাম, এক বেলা খেয়ে আরেক বেলা না খেয়ে থাকতাম। নিজের অনেক চেষ্টায় এসএসসি পাশ করি। যারা মাছ ধরে জীবিকা নির্বাহ করে তাদের জীবন চিত্র কিরকম, কত কষ্ট করে তারা চলাফেরা করে, তা আমি আপনার হেলো 920 তে বলতে চাই। প্লিজ আমার সাথে যোগাযোগ করুন।
আশা, আমার সম্পর্ক করে বিয়ে হয়েছিল। আমার আব্বা মা তো শ্বশুর শাশুড়ি মাইনা নিছে। এখন আমার স্বামী চলে গেছে, কোথায় চলে গেছে আমি জানি না। আমি গার্মেন্টসে চাকরি করি। ছোট থেকে তো আমি অনেক কষ্ট করতেছি, বাপ মার ঘরেও আমার সুখ হয়নি। যদি একটু সুযোগ দেন তাহলে আমার জীবনের গল্পটি আপনাদের সাথে শেয়ার করে আমি আমার মনের দুঃখটা হালকা করতে চাই।
আমার নাম মোহাম্মদ ইলান হোসেন, আমি একটা নব মুসলিম। আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি। আমার বাবা মা সবাই থেকেও নাই, এর একটা কষ্ট আমার বুকে চাপা দিয়ে আমি হোটেলে চাকরি করতেছি। আমার জন্মস্থান হয়েছে ভারতে, বাংলাদেশে এসে বাংলা লেখাপড়া করে বাংলা ভাষা শিখছি। আমার জীবনের গল্পটা আপনাদের কাছে শোনাতে চাই।
আমার নাম সোনালী, আমি জব করি। আমার ছোটবেলা থেকে আমার বাবা মায়ের সাথে আমার যা যা হয়েছে সবকিছু এফএম রেডিওতে বলতে চাই। আমি চাই আমার ব্যাপারটা সবাই জানুক, আমার মতো যেন কষ্ট কেউ না পায়। আমাকে দয়া করে যদি এবিসি রেডিওতে চান্স দেওয়া হয় আমি সারা বিশ্বকে জানাতে চাই।
আমি আলাউদ্দিন রিমন। ছোটবেলা থেকে নিজে খেলাঘর খরচ নিজে চালাতাম, নিজে খেলায় করে বিদেশে পাঁচ টাকা পর্যন্ত উঠছে। কিন্তু দুর্ভাগ্যবশত আমার আম্মু মারা যায়, পরবর্তীতে আব্দুল ভাই চার বোন রেখে আমার আব্বু মারা যায়। আমার চার বোন ছোট এদিকে নিয়ে আমি অনেক লাল কষ্টে জীবন যাপন করতেছি। আমি আমার জীবনের কথাগুলো হেডলাইন বলতে চাই, প্লিজ আমাকে একটু সুযোগ করে দিন।
আমার নাম হচ্ছে প্রীতি। আমি কোনো ব্যর্থতার গল্প শোনাবো না, আমি আমার ভালোবাসার সফলতার গল্প শোনাবো। অনেক ব্যর্থতার পরে আমি সফলতার মুখ দেখেছি। বর্তমান যুগে ভালোবাসা বলতে যারা টাইম পাস এনজয় গুলি ভাবে পাচ্ছে, কোন ভালোবাসা জীবিতে আছে যেটা আমি আমার গল্প মাধ্যমে লিসেনারদের মাঝে প্রকাশ করতে চাই।
আমি ডাক্তার মাহতাব সিদ্দিক। আমি মাত্র 4 ঘন্টা একটা মেয়ের সাথে প্রেম করে বিয়ে করি। আমিও সুখী ছিলাম, সংসারটা মাত্র 6.5 বছর ছিল। এর ভিতর আমার অর্থ সম্পদ সব আমার স্ত্রীর নামে দিয়েছি। সেভাবে আমার একটা সন্তান হয়, সেই সন্তানটা ফালাই আমার স্ত্রী পালিয়ে যায়। প্লিজ আমাকে একটু সুযোগ করে দিন, আমি হেলে সবার সাথে কথাগুলো বলতে চাই।
আজকের মতো শেষ করছি হ্যালো 920। যখন এই ফোন কলগুলো বাজছিল মনের অজান্তে গায়ের লোম শিউরে উঠেছে বহুবার। এই ছোট ছোট কথাগুলো আমাদের অন্তরে গিয়ে আঘাত লাগে এবং এই অন্তর অনেকখানি কাঁপে বলেই আজকে হ্যালো 920 হাঁটিহাঁটি বাপা করে 150তম পর্ব এবং বাংলাদেশের রেডিও চ্যানেলগুলোর যত যত জনপ্রিয় অনুষ্ঠান আছে আপনাদের ভালোবাসা এই অনুষ্ঠানটি এবং নিঃসন্দেহে আল্লাহর রহমতে শীর্ষে, ভালোবাসার শীর্ষে এবং আমরা বলতে চাই জনপ্রিয়তার শীর্ষে। আমরা এই সব অনুভূতি আপনাদের লাখো অন্তরে ছড়িয়ে দিতে চাই। সুতরাং যারা ফোন করেন তারা অপেক্ষায় থাকুন, নিশ্চয়ই হ্যালো 920 টিম যারা রয়েছে, টিম মেম্বার যারা রয়েছে তারা আপনাদের কাছাকাছি পৌঁছে যাবে। এদের মধ্যে থেকে আগামী সপ্তাহে কেউ একজন বসবেন আমাদের এই চেয়ারটিতে এবং মন খুলে বলবেন মনের কথা। সবাই ভালো থাকুন, শুভরাত্রি।
This track was downloaded from FusionBD.com.